rahat edilir. Çoğuşan, başkan sonuçları bağlıcan, başka ve bu açıdan sonu sonuçlarından adını kararlı. Çoğuşan. Çoğuşan ise, dilizanı bıraksan, başkan, açıdan sonu kata. Nuriş yavaşcan, mısanı başkan, tabudunlu, satan kata. En kısmı kekulur. İkisi bir prasar çoğuşlarda bulursun, এক প্রকার বাচ্য আর এক প্রকার আভ্যন্তর বাচ্য যদি কথা বলেছেন মেহির জল আবিষ্কার মাটি ঘটে জল দিয়ে ধুয়ে আচ্ছা হলো আর আভ্যন্তরটা কি হবে ভাব শুদ্ধি তথান্তর আভ্যন্তরটা হবে ভাব শুদ্ধি আমাদের বর্তমানে যে বহির্মুখ ভাবটা রয়েছে এই বহির্মুখটার ভাবটা চলে গিয়ে যদি অন্তর্মুখ ভাব আমাদের মধ্যে আছে তাহলে অন্তর্শক্তি আর তা নাহলে আমরা বহির্মুখ ভাব রেখেছিলাম তাহলে আর আমাদের অন্তর্শক্তি হইল কোথায় ভাব শক্তি সৈজং আমরা শুনেছি সৈজং মানে সুরক্ষিততা বলদেব দেবদন প্রভু বলেছেন সৎ বৎপৈ নিঃসত্তম সৎ পথে সৎ বর্ম বর্তমানে পথ সৎপথে সৎপথ মানে সনাতন ধর্মপথে সনাতন ধর্মপথের যে ভক্তিপথে সেই ভক্তিপথকে উপনিষ্ঠ আর যদি যাব অনেক লোক আমাকে অনেক পথ বাঁচবাতে আসবে এই জন্য বিশ্রাম করছে নানা মতের চাপল্য এই অস্থিরতা এটা দূর করতে হবে তাহলে ভক্তি সৃষ্টি হবে সেই জন্য তখনই নানা লোকের নানা মতে নানা পথে যেতে হবে জগতের লোক অবশ্য নানা পথ নানা পথের দিকে বলছে কিন্তু না এক এই ভক্তি পথ এই শিক্ষা ভক্তির পথ এই অন্য ভক্তির পথ এটুকু এটুকু ইয়ে করে যদি কেউ আমাদেরকে বলে তুমি যোগদান করছো না তোমার মন স্থির হবে না এই যদি বলে তুমি জ্ঞান আলোচনা করছো না তোমার অজ্ঞান দূর হবে না তুমি কর্ম আলোচনা করছো না তোমার শুভ ফল কিছু হবে না না এই ভক্তি পথে কি আমার সব এই করি ভালো ভক্তি করে সব রাখ অন্য কোনো পথে চলতে হবে কর্ম যদি জ্ঞান যদি নেই হলো দূরে বলি করি তারা এসে যদি সেই সব পথ পাঠায় তাদেরকে দূরে পরিবার করতে হবে না দণ্ডবদ্ধ দূরত্ব আত্মবিনিগ্রহ আত্মানু সন্ধি প্রতিপাদ বিজয়া মনজ নিয়মন আত্মবিনিগ্রহ আত্মা অনুসন্ধানের প্রতিপুর প্রতিপদ আমরা অনাত্ম জগতে প্রবেশ করছি অনাত্ম অনুসন্ধান করছি জড়ানুসন্ধান করছি বর্তমানে আমরা আত্মানুসন্ধান করব জীবাত্মা এবং পরমাত্মার অনুসন্ধান করবো আত্মবিচয় অনুসন্ধান করবো এই যে সকল প্রতীক এই যে সমস্ত প্রতিকূল বিচার এর বিচয় মন থেকে নিয়মন করতে হবে সেই সকল বিচার নিয়মন করতে হবে বিচিত্রেই সেই প্রতিকূল বিষয়ে আসতে দেব না ইন্দ্রিয়ার্থেষু অজ্ঞানী বিষয়েষু প্রতিকূলেষু বৈরাগ্যম ঋষ্টভাব ইন্দ্রিয়ার্থে বৈরাগ্য বলেছেন তো মূলে বলবে বিদ্যাবর্ষণ করবো সেটা বলছেন ইন্দ্রিয়া অর্থ কি রূপদান সপ্তগন্ধ স্পর্শ কথা না থাকি বলতো আজ উপরা সপ্তগন্ধ স্পর্শ এইগুলোর মধ্যে প্রকৃতি সব রূপ বন্ধ করতে হবে চোখে কোন রূপ দেখব না চোখে একবারে লেখা দিয়ে দেখে রাখবো কানে চোখের কোন কথা শুনবো না কানে চুড়ো দিয়ে রাখবো এ নয় বলদেব বিদ্যাপতি করে বলছে এই বিষয়ের মধ্যে যেগুলো প্রতীক প্রতিকূল সব কাজ বিষয় প্রতীক বৈরাগ্য বিদ্যাভাব চোখেও দেখবো না, কানেও শুনবো না, হাতেও ধরবো না, পায়ে সংস্কারে যাব না। কিন্তু অনুকূলে অনুকূলে তো সংকল্প প্রাতকূল্য করছে, এই হলো বই দেখছে। কিন্তু অনেক লোক তো এটা বুঝতে চায় না, মৌনটাকেই বড় বলে মনে করে। ও মৌন আছে, আরে মৌনের থেকে যে ভগবত কথা কীর্তন করা ভালো, তবে আগে বাজে কথা বলার চেয়ে মৌন খাওয়াটা ভালো। কিন্তু ভগবত কথা কীর্তনের চেয়ে মৌন ভালো না, এই জন্য সেগুলো প্রতিকূল বিষয়, পরিভাষণের প্রতিকূল, এইটা বর্জন করতে হবে। যেটা অনুকূল সে যে রূপ হোক রস হোক সত্য গন্ধ হোক কষ্ট হোক সেগুলো গ্রহণ করতে হবে। আনুকূল্য যে সংকল্প রাতগুলো সবকাজ বিষয়টু প্রতিকূলটু বৈরাগ্য এরকম মানে রুচিটা ভাব, রুচির অভাব, ভালো না লাগা। রুচি মানে ভালো লাগে, রুচির অভাব মানে ভালো না লাগে। অনহংকার, অনহংকার কিন্তু ইহাদিষু আত্মাভিমানের ত্যাগ, ইহাদিতে আত্মাভিমান ত্যাগ করতে হবে। এই যেহেতু আমি করছি প্রিয় সম্পর্কিত বস্তুতে মমত্ব বুঝছি, এই যে দেহ কম মমভাব, এই হরিনামের দশটির অপরাধের কথা বিচার করতে বলেছে হরিনাম গ্রহণকারীকে, কিন্তু তার মধ্যে এই কারণে সবচেয়ে নাচর মন্ডা কিছু কিছু যেতে চায় সেটা কি এই দেহাত্ম বস্তু বদ্ধজীবের পক্ষে এই দেহাত্ম বস্তুটা দূর করা কি বড় কঠিন। কিন্তু হরিনাম গ্রহণকারীকে বলেছে এই দেহাত্ম বস্তুটা ত্যাগ করতে হবে, তাহলে একটা অপরাধ। দেহাত্ম বস্তু দেখে যদি তুমি হরিনাম করো তাহলে যথেষ্ট অপরাধের মধ্যে একটা অপরাধ তোমার হবে। এই একটা হলো বড় আচার বন্ধা, কিছুই জানে না, যতই আমরা চেষ্টা করি। আর একটা হচ্ছে প্রমাণ অনবধান অন্য মনুষ্যতা, তা না হলে গাদুমিন্দা নামের সঙ্গে নামে ধৈর্যার এসবগুলো একটু চেষ্টা করলে হয়ে যাবে। অন্য শুভকর্মের সঙ্গে হরিনামের সমান জ্ঞান করা, প্রভৃতি নাম নামে ভোগ বুদ্ধি না করা, এসব একটু সম্ভবপর হবে। কিন্তু ওই যে অন্য মনস্কতা ওগুলো কি করলেও হরিনাম করবার সময় মনটা অন্য দিকে চেয়ে বসে, এটা জানি। কিন্তু এটা একটা অপরাধ, কিন্তু এটা দূর করতে হবে কি করে, অন্যদিকে গেলে আবার ওই নামের কাছে ক্ষমা চেয়ে আবার মনটাকে ফিরিয়ে আসতে হবে, আর ওই নামের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। নাম আমি যখন তোমার নাম উচ্চারণ করি তখন আমার মনটাকে অন্যদিকে যায়, আমি ফিরিয়ে আনতে চেষ্টা করি আবার যায়, তুমি কৃপা করো যাতে না। এটা একটু কঠিন, আর অন্যগুলো চেষ্টা করলে সহজে হবে। সেই জন্য অলঙ্কার ক্রিয়াদিষু আত্মাভিমান হচ্ছে, আগে জন্মাদিষু দুঃখরূপস্য দোষস্য অনুদর্শন পুনঃ পুনশ্চিন্তন, জন্ম মৃত্যু জয়া ক্রিয়াদি সুস্থ, এই জগতে সাত্ত্বিক পুরুষ যে কথা জিনিস দেখে, রাজসিক পুরুষ জগৎটাকে এক প্রকার দেখে, তামসিক পুরুষ জগৎটাকে এক প্রকার দেখে, আর সাত্ত্বিক পুরুষ এক প্রকার দেখে, যার মধ্যে সত্যগুণ প্রবল তিনি দেখে এই জগতে আসে। জন্ম মরণ মালা এই সংসারে আসে ভরা, তাই বল পূজা আছে সুখ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ এই দোষগুলো অনুদর অনুক্ষণ দর্শন, তার মানে পুনঃপুনশ্চিন্তন পুনঃপুনশ্চিন্তন। যদি আমি দিনে করে এই জগতে বসবাস করি তাহলে আমার জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা পিতার যন্ত্রণা এবং এই সকল যন্ত্রণা ব্যাধি এসব আমাকে আক্রমণ করি, এগুলো তো বড় দুঃখের বিষয়। এই দুঃখের হাত থেকে আমাকে উদ্ধার করতে হলে এক হরিভজন চারা আর উপায় নেই, হরিভজন চারা আর উপায় নেই। হরিভজন যতই কষ্টের হোক, হরিভজন করতে আমার যতই অনিচ্ছা হোক, কিন্তু হরিভজনই আমার একমাত্র উপায় এই দুঃখ থেকে ত্রাস করা। এইগুলো কোনো কোনো চিন্তা যদি ভুলে থাকি আবার তাই হোক ও আর দেখে কি করবে, চাইলে চলবে। পুনঃপুন চিন্তন উচ্চালিজু পরমার্থ প্রতিষ্ঠিত অশক্তি প্রতিষ্ঠাগ উদ্যোগ শুনেছি উচ্চালিকে অশক্তি মানে আসক্তি চায় বলদেবী দেবগুরু আমাদেরকে চিন্তা করে বুঝাচ্ছেন যে উচ্চালিজু মানে পরমার্থ প্রতিষ্ঠিত যারা আমার পরমার্থের প্রতি পরমার্থের প্রতিকূল সেই প্রত্যাগিতে আমাদের আসক্তি হওয়া দরকার প্রতিত্যাগ ঘটাতে। যারা পরমার্থের অনুকূল তাদের বলছেন যে সমস্ত উচ্চারি স্ত্রী পুত্র কন্যাথ ইত্যাদি করে আপনি আপনি যখন যত লাগাতে পারেন লাগান এদের প্রতি আমরা তখনই প্রতিত্যাগ করব যখনই আমাদের আসক্তি ত্যাগ করতে হবে যখন এরা আমার পরমার্থের প্রতি তারা এই পরমার্থ রক্ষা করে দেবে। অনেকে হয়তো ভাবছে পুত্রের উপরে যদি আসক্তি ত্যাগ করা যায় ত্যাগ করা যায় না এটা কিন্তু কিন্তু যদি পরমার্থ জীবন যাপন করতে হয় তাহলে প্রতিকূলকে ত্যাগ করতেই হবে। এমনি আপনারা জানেন যে সংসারে থেকে হরিবন্ধন হয় যদি আসক্তি ত্যাগ করতে পারে এতে চলতি কথা অনাসক্ত ভাবে তুমি সংসার করো এই জ্ঞানী কবিরাও এই উপদেশ দেয় যদি তুমি ওই যে বলছে পানি কৌড়ির মতন থাকে অনাসক্তিকে বুঝতে গিয়ে বলছে পানি কৌড়ির মতন থাকে কেউ বলছে পাতাল মাছের মতন থাকে কিন্তু পাতাল মাছ হবে কি করে পাতাল মাছের অভাব তুমি হচ্ছে কাদার মধ্যে থাকলেও গায়ে কাদা লাগে কিন্তু মানুষের তো সে অবস্থা নয় মানুষ ওর মধ্যে থাকলে ও আগের থেকে বেরিয়ে যাবে সে পাতাল মাছ কি করে হবে পানি তৈরির মধ্যে দুধ দিয়ে থাকে পানি তৈরি ওর হচ্ছে দুধ দিয়ে থাকতে পারে কিন্তু মায়াবদ্ধ অবস্থায় দুধ দিলে কি প্রাণ আছে সংসারে তো রক্ষা আছে এই দুধ দিয়ে যেন অন্যদের একটু সরে থাকলো আবার যেই উঠবে উনি সব কারিকার হবে না। এইখানে বিচার করেছেন পরমার্থের প্রতিকূল অনুকূলতা প্রতিকূল যদি হয় তাহলে কৃষিকার ত্যাগ করে অনুকূল হয় কৃষি রাখ ক্ষতি হবে বৈষ্ণব যে সেই বিচার আনুকূল্য সম্ভব প্রাতিকূল্য বিবর্তন উচ্চাদিষু পরমার্থ প্রতিষ্ঠ অশক্তি মানে প্রতিষ্ঠা আর অনভিসঙ্গে অভিনিবিষ্ট হয়ে যাওয়ার যখন এক সময় একজন হাইকোর্টের জজ তিনি পুরীতে গিয়েছিলেন তখন তার ছেলেটি মরে গিয়েছিল তিনি বললেন আর আমি এখন আর আনলিশ করি সে কেন বললেন যে আমার এই ছেলেটা মরে গেল লোকটাকে রাজনীতি ছিল কর্মপ্রাণ সম্মান দপ্তর হাইকোর্টের জজ হয়েছে বলে আমি এখন ছেড়ে দিই আমি বলি সে কি করবো আপনি এত বড় একটা বিচারক আপনি কি সন্ধান নিচ্ছেন তুমি ছেলে কাটবেন না ভগবান নিচ্ছেন ভগবান তা কেন মরে না তাহলে ওর ব্যর্থ হল কেন ছেলের জন্য যদি করছেন ছেলে মরে গেছে আপনার কর্মের পুত্র সোজা আছে ছেলের এই মধ্যে তো পরমায়ু আছে তার যাবার কথা এখানে সন্ধান চললেন সে মানুষের এই মনে সময় হয় জন্মাচরণ করে একটা ঘাট হয়ে গেল না না না ও জন্ম ব্রহ্ম আর আমি করি অনেক জন্ম করে দিই জন্ম করলেই ছাড়া এই বুঝে যায় তা বলে না অভিনিবিষ্ট হবে নিত্য অনিষ্ঠানাম অনুকূল প্রতিকূলানাম অর্থানাম উপপত্তিষু প্রাপ্তিষু সমচিত্ত অর্থ বিচারবিগ্রহ সংসারে বাস করতে গেলেই অনুকূল প্রতিকূল দুই বিষয় আছে অর্থ বিচার অনুকূল যখন হয় তখন আনন্দ প্রতিকূল যখন হয় তখন বিচার এটা দিল এটা দিচ্ছে এটা ওই হইতে হবে তোমাকে কেন অনুকূল প্রতিকূল দুটো অবস্থায় থাকবে, ইষ্ট অনিষ্ট হবে। সেই জন্য ইষ্ট অনিষ্ট এর উপবর্তীতে বা অনুকূল প্রতিকূল বিষয়ের উপবর্তীতে মানে প্রাপ্তিতে সমচিত্ত সমচিত্ত থাকবে। কথাগুলো খুবই কঠিন, কিন্তু ওই যে একটা কথা, ওই ভগবানের অনন্যা ভক্তি হয়ে গেলে ভক্তিগ্রস্তকে চলে দিয়েছে, অনন্যা ভক্তি হয়ে গেলে তখন এগুলো আপনি আসবে। এগুলো আজ কঠিন বলে মনে হচ্ছে, এই কঠিন গুলো আপনি আসবে, কিন্তু অনন্যা ভক্তি না হলে এইগুলো কোন রকমে আনা যাবে না, আনা যাবে না। এত কঠিন জিনিস জ্ঞানী যদি তাহলে ভুল পাবে না, সে আনতে পারবে না। নিত্য সর্বদা মই এই জন্য উপস্থিত ছিল, নিত্য মানে সর্বদা মই পরেছে আমি যে পরমেশ্বর আমাকে অব্যবিচারী মানে স্থিরা ভক্তি শ্রবণাচ্ছা শ্রবণ কীর্তন স্মরণ এই যে অনন্যা ভক্তি স্থিরা অস্থিরে চলবে না, স্থিরা ভক্তি শ্রবণাচ্ছা শ্রবণাদি করে অনন্য যোগে না, অনন্য যোগে মানে ঐকান্তিকত্বে না, একেবারে ঐকান্তিক ভাবে বেদান্ত ভাবে এইটার উপরে চলছে, সেটা আমাদের আনতেই হবে। ওইগুলো যে উনিশ প্রকার আছে ওই উনিশ প্রকার আপনি আসবে, কিন্তু ওই প্রকারটা আমাদের আনতেই হবে। যদি বলেছে যে আর আমি পারবো, আমি ইচ্ছা করলেই পারবো, আর না পারলেও প্রত্যেকটু ভগবত ভক্ত সঙ্গে পরিচয় ভক্তি জিনিসটা ভগবত ভক্তের সঙ্গে পরিপূর্ণরূপে জানবে, সেই ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের কৃপা লাভ করতে হবে, আর ভগবানের কৃপা লাভ করতে হবে, ভক্ত ভগবানের কৃপা কৃপা ভক্ত কৃপা হলে ভগবানের কৃপা সহজ হয়ে যায়, তা নাহলে ভগবত কৃপা খুব কঠিন। কিন্তু যেভাবেই হোক ভক্ত কৃপায় ভগবান কৃপা লাভ করে, যেমন কৃষ্ণ কৃপায় ভক্ত লাভ ভক্ত কৃপায় ভগবান লাভ, এই যেভাবেই হোক এই করে এটা আনতে হয়। ভগবানের অন্য ভক্তি না হলে আর হবে না, সেটা ঐকান্তিক ভাবে হওয়া চাই। এই ঐকান্তিকত্ব না মদ ভক্ত সেবা ভগবান দেখিয়ে দিলেন, যদি আমাকে অন্য ভক্তি আনতে চাও ঐকান্তিক ভাবে আমার ভক্তের সেবা কর, ঐকান্তিক ভাবে ঐকান্তিক ভাবে ভক্ত সেবা করলে আমার ভক্তের সেবা করলে ভগবানের ভক্ত এক জিনিস আর আজা ভক্ত এক জিনিস সব এক নয়। সেই জন্য ঐকান্তিক মত ভক্ত সেবা তথা বিবিত্ত দিয়ে যে বিত্তম, আর এর জন্য যদি তোমার লোকসংবর্ষে থেকে অসুবিধা হয় নিশ্চন স্থান প্রিয়তা নিশ্চন স্থানে থাকবে, সেটি লোকের মধ্যে যদি অসুবিধা হবে জানানা সংসদী রতিচ্ছে গ্রাম্য লোকের সভা সমিতিতে যত না যেয়ে পার না যেতেই ভালো, কিন্তু সাংসারিক লোকের তো সব কাজ করতে পারবে না, যথাসম অন্তত কৃষি কাজ করতে হবে, যে এইসব করতে হয় কি করি এইসব গ্রাম্য লোকের, এই জন্য গ্রাম্য বার্তা গ্রাম্য তথা নাটুনে টানে জলে মিলিয়ে আনে, এত হচ্ছে বৃহস্পতি বৈদেশিক ধর্ম, কিন্তু বৃহস্পতির পক্ষে যথাসম্ভব এই গ্রাম্য লোকের বৈষ্ণব লোকের সঙ্গের মধ্যে না যাওয়া, ও সঙ্গের মধ্যে গেলেই ছাড়া নানা কথা তারা বলবে, নানা রকমের চিত্তের বিচ্ছেদ এনে দিতে চেষ্টা করবে, মল্লিকা মানায় ওটা কি আপনারা লেখাপড়া শিখেও এই ভক্তি ধর্ম গ্রহণ করলেন, ভক্তি ধর্ম মেয়েদের পক্ষে ভালো, মেয়েরা তো বিচার করতে পারবে না, ওরা ভক্তি ভক্তি নিয়ে থাকে ভালো মেয়ে ছেলে ভক্তি ভক্তি যাবে, কিন্তু ধ্যানবান লোক আপনারা আপনারা ভক্তি ভক্তির জন্য হয়তো কাপড় উঠে হয়তো দুর্বলে হয়তো প্রিয়তির জন্য বুদ্ধিমান লোক ছেলে এইসব বুদ্ধি কোথায় রাখা যায়। এই জন্য জানানা সংসদি রতিতে আসে অধ্যাত্ম আত্মনির্ভর জ্ঞান সত্য নিত্য সর্বদা বিন্দু সত্য আত্মাকে সেই জ্ঞান অবস্থিত। দেহ মনে তো জ্ঞান একরকম আছে, আত্মাতে যে জ্ঞান অবস্থিত সেই জ্ঞান সর্বদা বিচার করছে। দেহ মনের জ্ঞান নিয়ে না, আত্মজ্ঞানের বিচার সব সময় না। আর তত্ত্ব বিচার করবে, তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে নতু অহম এব পরম ব্রহ্ম। ওই যে সব লোক বলে বেড়াচ্ছে তুমি পরম ব্রহ্ম, ওই পরম ব্রহ্মই বলেছে মান তো বৃদ্ধি, ওই যে তোমাকে বলেছে যে তুমি পরম ব্রহ্ম নিজেকে জানো, এইটাই হল চৈতন্য বিচার। মায়াবাদীদের এই বিচার, দুর্বলের অজ্ঞলোকের এই বিচার, জ্ঞানাভিমানের এই বিচার, অজ্ঞ বলা যায় জ্ঞানাভিমানে বলা যায় না। তো অমৈব পরম ব্রহ্ম এই খবরটা কখনো মনে করবে না যে তুমি পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম কে জানে? বরং সব তত্ত্ব বিশেষ তত্ত্ব যা জ্ঞানম অধ্যয়ন, এই অধ্যয় জ্ঞান বস্তু সে তত্ত্ব বিজ্ঞান তত্ত্ব বলে। তুমি ওই কারোর কথায় এই তত্ত্ব শুনবে না যে তুমি পরম ব্রহ্ম, তুমি ক্ষেত্রজ্ঞ। আর তাই ভগবান বলেছে ক্ষেত্রজ্ঞ তুমি, তুমি জানবে যে তুমি আমি। বিদ্যাদৃষ্টিতে সব জ্ঞানেশ্বর যে অর্থ প্রাপ্তি লক্ষণ চৈত্য দর্শন বিধি স্মরণ, এই যে জ্ঞান তত্ত্ব জ্ঞান, তার যে প্রাপ্তি লক্ষণ সেইটা দর্শন। সেই জিনিসটা দর্শন মানে কি? বিধি স্মরণ তত্ত্ব জ্ঞান মানে তত্ত্ব দর্শন, তত্ত্ব দর্শন মানে হৃদয়ের মধ্যে স্মরণ। সব সময় হৃদয় সুস্থ হবে, এই দেশে সবর জঙ্গম যাতে নাটকে তার মুক্তি সর্বোচ্চ স্ফুরতা এই হল তত্ত্ব দর্শন। সব সময় হৃদয়ের মধ্যে তত্ত্বের যে স্ফুরন এইটাই হল তত্ত্ব দর্শন। দর্শন মানে স্ফুরন, এই স্মরণই হবে সূচিত। এবার সমানিত্যাধিকম জ্ঞান পরম্পরায়া সাক্ষাৎ, এই অমানিত্যাদি যে জ্ঞান এই বিংশতি প্রকার পরম্পরায়া সাক্ষাৎ, এই পরম্পরা ক্রমে হোক বা সাক্ষাৎভাবে হোক সব উপলব্ধি সাধন প্রথম, তার উপলব্ধি সাধন এই স্থিতি এটা বলা হল। সেই ভক্তিদার হলি হয় পরম্পরায় আছে না সাক্ষাৎভাবে পরম্পরা করে জ্ঞানকে উপলব্ধিতে রণনৈতিক বোধ করতে জ্ঞান তাকে বলে যার দ্বারা উপলব্ধি হয়, সেই হল জ্ঞান। যার তত অন্যতা আর যেটা তার থেকে অন্যরকম বিপরীত মানুষজাদি তদ অজ্ঞান, তদ উপলব্ধি বিরোধ, সেটা হল উপলব্ধি বিরোধী। আজকে পর্যন্ত থাকবে, আগামী করে যাওয়ার কিন্তু বাকি ঠাকুর বিশ্বনাথ চক্র বৈজ্ঞানিক ভাব নিয়েছেন, তার সমস্ত ভাব নিয়ে আমরা সব পরস্পরের সঙ্গে মিল আছে। তাদের একাধিকনাথ হৃদয় যেরকম স্ফূর্তি হয়েছে সেই স্ফূর্তি তারা বলে থাকে, সেই জিনিসগুলো লক্ষ্য করতে হবে যে ভগবান ঠাকুর বলরূপর হতায় ভক্তিগুলো ঠাকুর আবার বিশ্বনাথ চক্রবর্তী চক্রবর্তী রাজ্য কারণ প্রত্যেকে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখযুক্তান প্রত্যেকে হেতু উচ্চতে প্রতিকূল এই লক্ষ্যে আমরা শ্রবণ করেছিলাম এবং তোমার ভক্তিগুলো ঠাকুরের যে ব্যাখ্যা তাও শ্রবণ করেছিলাম। আজকে বলবেশ করব ব্যাখ্যা এখন শ্রবণ করব, তারপরে বিশ্বাস যথেষ্ট বলবে অর্থ সংস্কৃতয় কার্য নির্গমান এই প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধযুক্ত হলেও তাদের কার্য ভেদা, প্রকৃতির কার্য এক প্রকার পুরুষের কার্য এক। অবশ্যই এখানে পুরুষ বলতে বিশ্বে বলা হয়েছে, প্রকৃতি বলতে মায়াকে বলা হয়েছে। এত করুণাময় দেখ। আমরা সদস্য স্বভাব বদত ব্যবস্থা করছেন সবচেয়ে, তথাপি কিন্তু আমাদের মায়ার মহ কাজ, এইটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই যদি আলোটা না আসছে এখন তাহলে দুর্ভাগ্য মনে হচ্ছে, কিন্তু আলোটা এসে গেছে যে আমাদের হাত নাই, কিন্তু এটা এসে গেছে কেননা আমরা ভাগ্যবান মনে করছি। এই যুগে দুর্ভাগ্য হচ্ছে এইটা যে ভগবত ভজনের কিছু সেই মতি হয়, অথচ সংসারে মায়াবাদ্যের কষ্ট যে কিছু কম পাচ্ছে তা নয়। এখন তো এত কষ্ট যে তার সীমাকান, কিন্তু এত কষ্ট পেয়েও তারা ভগবত উন্মুখ হতে চায়। তার কারণ হচ্ছে কি জানেন, ভগবত উন্মুখ করবার জন্য ভগবান যত্ন করছে, ছাত্রসমূহ অনেক কথা প্রচার করছে, ভগবান ভক্তগণ করছে, কিন্তু সংখ্যা বিধব ভগবানের অবতার হয়ে উঠে আর কটি অবতারে ভগবীদের কাছে কথা বলছে, ছাত্র হইলেও কথা নেই, কিন্তু এই বিপরীত দিকে যদি দেখেন তাহলে সকল লোক যেন যুদ্ধে ওই ভগবত বিমুখ করে রাখবার জন্যই তারা একেবারে বৈদ্যুতিক করছে, কিন্তু সে তোমরা অনুমোখ হবে তাই ভিতরে ভগবত ভক্তের করুন পথ তাদের কাছে কোন কিছু করে তা না হলে ভগবান এমন করে বলছেন, ভগবত ভক্তরাও ভগবানের কথা এমন করে বুঝাচ্ছে, তবু আমাদের চৈতন্য নাই, তবু আমাদের ধারা নাই। তাহলে মায়া এবং জীব সংসারে দুইয়ের মধ্যে সম্বন্ধ হলেও সংশ্লিষ্ট হলেও দুইয়ের কার্য সেই তো এখানে বলছেন কি শরীর কার্য জ্ঞান কর্ম আদকর্তা ইন্দ্রিয়ান কারণ, আর ইন্দ্রিয় হল কারণ, এই কারণ যে কি হয় এই ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান কর্মের আগমন হয়, তাহলে জ্ঞান কর্মের আদকর্তা আদকর্ত হয়েছি এই ইন্দ্রিয়গুলিকে কারণ বলা এখান কর্তৃত্বে। এখন এই যে শরীররূপ কার্য এবং ইন্দ্রিয়রূপ কারণ যে ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান কর্ম সাধন হয় এখান কর্তৃত্বে, এই ইন্দ্রিয় এবং শরীরের কর্তৃত্বে বা এই কার্যকারণের কর্তৃত্বে সব সব আকার ও সপরিণাম প্রকৃতি প্রকৃতি হইতে এই শরীর সৃষ্টি হচ্ছে এবং প্রকৃতি হইতে এই ইন্দ্রিয়াদি সমস্ত উৎপত্তি লাভ করেছে, যার সহায়তায় জীব এখানে জ্ঞান কর্ম আদি লাভ করতে পারে সাধন করতে পারে। এই কর্তৃত্ব যদিও ওই প্রকৃতিকে বলা হয়েছে কার্য কারণ কর্তৃত্বে এই প্রকৃতি এইটাই বুঝিয়েছেন, এই হচ্ছে একটি প্রকৃতি। পুরুষ প্রকৃতির সহী পুরুষ প্রকৃতিতে অবস্থান করে তৃতীয় গুণা আগে যা বলা সেই অগ্রিম শ্লোক হয়েছে সসংসত্বেন সচেতনা প্রকৃতি পুরুষ অধিকৃত নিজের সংসত্ববশত প্রকৃতির পরিণাম এই সকলকে পুরুষ অধিষ্ঠান পুরুষ অধিষ্ঠিত অধিষ্ঠাতা সেই অধিষ্ঠাতা সৎ কর্ম অনুগুণ্য পরিণমমানা সৎ দেহাদিনী আজ প্রকৃতি যে দেহ দিচ্ছে বা যেহেতু ইন্ডিয়াকে সমাবেশ করছে যেরকম দেহ সেরকম তার মূল হল ওই জীবের কর্ম গুণান্য গুণ অনুসারে প্রকৃতির সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে যে কর্মটা সেই কর্মের দ্বারাই তার দেহা দিয়া হয়েছে। এবার আমরা ধরুন এই মানুষ জন্ম পেয়েছি, এই পূর্বের একটি এমন কর্ম আমরা করেছি যে কর্মের ফলে আজ আমরা মানুষ, আবার এই মনুষ্য জন্ম লাভ করে এমন কর্ম আমরা করছি বা করবো যার ফলে হয়তো কোটি জন্ম লাভ করি, তুই হয়তো কোটি জন্মই লাভ করি, লাভ করি অথবা দেব জন্ম লাভ করি, সেটা আমাদের কর্মের উপর নির্ভর করে, কর্মের অনুকূল অনুসারে সেই চেষ্টা। কিন্তু মায়াবদ্ধ হওয়ার পর মায়া করছি প্রদত্ত শরীর এবং ইন্দ্রিয়ের সাহায্যে যেরূপ জ্ঞান এবং সংস্কার এই অনুসারে তার পরবর্তী শরীর আদি হবে। সেই জন্য বলছে প্রতিষ্ঠিত দেওয়া যাবে না, তার জ্ঞান জ্ঞান করছি ওই কর্মানুভূত, সেই জন্য প্রকৃতিকে এখানে জোর দিতে পারি না। আমরা মায়ার গুণে আবদ্ধ হয়েছি এবং সেইভাবে কর্ম করছি, কর্মানুসারে আবার দেওয়া দিলাম প্রতিষ্ঠা ঠিকানায় সুখাদিনাং ভক্তিতে গুরু রয়েছে। আর এই প্রকৃতি করছি অর্থিত সুখাদি মানে সুখ দুঃখ ধোক মোহ আদি করে এখন সব পটাতে পারে, যা কিছু এর ভক্তিত্বে পুরুষ হয়ে এই ভোগের ব্যাপারে যে পুরুষ ওই দেহ আমার সৃষ্টি হয়ে যে নিজ কর্মগুলো আবার সেই কর্মগুলো অনুসারে দেহ লাভ করে এখানে যে সুখ দুঃখ শোক মোহ আমি ভোগ করছি ও আমি হচ্ছি নিজেই হচ্ছি প্রকৃতি অভিজ্ঞাত সুখাদি ভক্তিচরিত পুরুষের কথা যেমন ওই প্রকৃতিতে অধিষ্ঠান করা এবং সুখাদি ভোগ করা এখানে এই পুরুষের মায়ের কাছে হল ওই নিজের গুণ অনুসারে সব দেওয়াদি ইন্দ্রিয়া আদি সব স্বীকার করে দেওয়া। আর জীবের কার্য সেই কার্যের করছে তো জীবের কার্য হচ্ছে প্রকৃতিকে অর্থাৎ মায়াকে অধিষ্ঠান করে মায়াবদ্ধ হয়ে থেকে যে সুখ দুঃখাদি তার ভোগ করা এই আমার কাছে শরীরাদি কর্তৃত্ব মৃত্যু সৎষ্ঠাদারা প্রভৃত মৃত্যু এখানে শরীরাদি সৃষ্টি করা এই কথা প্রকৃতি শরীরাদি কর্তৃত্ব সৎষ্ঠাদারা প্রভৃত মৃত্যু প্রকৃতি পুরুষের কুম্ভ কর্তৃত্ব মুখ্য কিন্তু পুরুষের কর্তৃত্ব হল মুখ্য সূত্রকার কর্তা জন্ম লাভ করে এমন কর্ম আমরা করছি বা করবো যার ফল হয়তো পশু জন্ম লাভ করি, তুই হয়তো পশু জন্মই লাভ করি, তোরা মানুষ জন্ম লাভ করি অথবা দেব জন্ম লাভ করি, সেটা আমাদের কর্মের উপর নির্ভর করে, কর্মের অনুকূল অনুসারে সেই চেষ্টা। কিন্তু মায়াবদ্ধ হওয়ার পর মায়া করছি প্রদত্ত শরীর এবং ইন্দ্রিয়ের সাহায্যে যেরূপ জ্ঞান এবং কর্ম এই অনুসারে পরবর্তী শরীর আছে। এই জন্য বলছি যে জোর দেওয়া যাবে এবং সেইভাবে কর্ম করছি কর্মানুসারে আবার দেওয়া দিলাম কত প্রতিষ্ঠা সুখাদিনাম ভক্তিতে গুরু রয়েছে। আর এই প্রকৃতি করছি অর্থিত সুখাদি মানে সুখ দুঃখ দোক মোহ আদি করে এখন সব পটাতে পারে, যা কিছু এর ভক্তিত্বে পুরুষ হয়ে এই ভোগের ব্যাপারে যে পুরুষ ওই দেহ আমার সৃষ্টি হয়ে যে নিজ কর্মগুলো আবার সেই কর্মগুলো অনুসারে দেহ লাভ করে এখানে যে সুখ দুঃখ শোক মোহ আমি ভোগ করছি এ আমি দিদি প্রকৃতির অভিজ্ঞাত সিস্টম সুখাদি ভক্তিচরিত পুরুষের চেষ্টা যেমন ওই প্রকৃতিকে অধিষ্ঠান করা এবং সুখাদি ভোগ করা এখানে যে পুরুষের কি হল ওই নিজের গুণ অনুসারে সব দেওয়াদি ইন্দ্রিয়া আদি সব স্বীকার করে দেওয়া। আর নিজের কার্য সেই কার্যের করছে তো জীবন কাজ চলছে, পরিস্থিতি অর্থাৎ মায়াকে অনুষ্ঠান করে মায়াবদ্ধ হয়ে থেকে যে সুখ দুঃখকারী তার পক্ষে আমার কাছে
এটা আচার্য উপাসনা আর সৌচ
শ্রুতি, শ্রুতি হলো দুই রকম, বাহ্য গ্রন্থ। অধিকাংশ লোক এই শ্রুতির জন্য খালি জল মাটিকে ব্যবহার করে, আটবার আটবার চারবার হচ্ছে জল মাটি করে, এখানে ধরে পাতায় জল দেয়, আবার মাটি দিতে এরকম করে। কিন্তু এটা বাহ্য চৌকের জন্য এই জল মাটি, কিন্তু অন্তর চৌক, বাহ্য এবং অন্তর দুটো জিনিস, সেটা কি জল মাটি কি হবে? ঠিক আছে, অন্তর চৌক লাভ করতে গেলে সেই জল মাটিতে হবে না। সেখানে হচ্ছে ভগবত চরণ, অপবিত্র পবিত্র বা তত্ব অবস্থান গত বা যৎকালে পুণ্যের কার্যক্রম সংস্কার করে। তাই আমাদের বাইরে শৌচ এই আধ্যন্ত্র শৌচের জন্য ভগবত এইটা তো সবচেয়ে মুক্তি। আমরা তো বেশিরভাগই হলাম অস্থির শিক্ষা, অনেক লোক জানেন তিনি কথায় সুস্থতা স্থির হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে তো হবে, না হলে চলবে কি করে? যদি কেউ বলো যে কথা আমার রোজগার হচ্ছে না, চেষ্টা করতে হবে, ক্ষুধা হচ্ছে না, তার জন্য তো কত রকম ঔষধ দিয়ে একটু যাতে হয় তার যোগার পায়। সত্যিই একটা মস্ত বলে তুমি সত্যি সহজে হয় না, বিশ্বটা স্বভাবত চঞ্চল মনে করে সব সময় চঞ্চল, তাকে অস্থিরতাটাই যে স্বভাব। অনেক সময় লোক মনে করে যেন এখন যৌব এখন একটু অস্থির আছে, কিন্তু বৃদ্ধকালে আরো অস্থির। যতক্ষণ না মানুষ বুড়ো হচ্ছে ততক্ষণ বুঝবে না, যত বুড়ো হবে তত কিছু অস্থির হবে, তত কিছু অস্থির হবে। কেন এই বিশ্ব অস্থিরতার কারণ হচ্ছে যত বুড়ো হচ্ছে ততটা ভোগ বাসনা রয়ে যাচ্ছে, কিন্তু ভোগ করবার শক্তিটা চলে গেছে, এই জন্য শিক্ষাটা বেশি চঞ্চল হয়। এমনকি মরবার সময় মানুষ এই চোখের জল চলে যায়, সে যেমন চলে যাচ্ছে কিছুতে নিতে পারবে না, একদিন তো অনেক কিছু সংগ্রহ করেছে এখন আর কিছু দিতে পারবে না, কারণ আর চোখের জল তারা তার এক প্রতিক্রিয়া। এই জন্য ঐক্যম মানে চিত্তের স্থিরতা এটা একটু বিলম্ব হবে, তবে এই দিনটা দরকার। তবে একটা জিনিসকে জ্ঞান মার্গে যদি মানুষ এইগুলো আনতে যায় তাহলে অনেক বিলম্ব, অনেক অসুবিধা, কিন্তু এরপরে ভগবানের কি কথা বলবেন এই পথে এগুলো সব সহজে আসবে। তা নাহলে একটা একটা করে এই মুখ যদি আনতে হয় তাহলে মূর্তি, যেমন মহাপ্রভু বলেছেন ক্রীড়া তুমি তুমি যাও, তরুণ নেয় সহিষ্ণু হও, অমানি হও, মানদ, এই চারটা গুণ তুমি হয়েও তুমি কৃষ্ণ কীর্তন করো, তা নয় কৃষ্ণ কীর্তন হবে না, কিন্তু এই চারটা গুণ এমনি আনতে পারবে না। ওর একটি মূল স্থান আছে, সেই শান্তি যদি লাভ করতে পারে তাহলে সেটা হল নিজের যে কৃষ্ণ দার্শনিক স্বরূপ এইটা লাভ হয়ে আসে। নিজে যদি কৃষ্ণ দা এই স্বরূপে যদি অবস্থিত হতে পারে, ও চিনা যদি শুনি পেয়ে যাবে, নাইলে কি আর মাটির মধ্যে রক্ত করলে বা আশুপাশু ভাত দেখা যাবে? যখনই নিজে কৃষ্ণ দাস বলে নিজেকে জানবে, যখনই তার কাছে সব প্রভু জ্ঞান হবে, আমার প্রভু সর্বত্র বিরাজিত, সকলের মধ্যে বিরাজিত, এবং আমি কৃষ্ণ দাস, কিন্তু আমার কৃষ্ণ দায়িত্ব কোথায় আমি তো করতে পারছি না। এই শ্রী কৃষ্ণ দায়িত্ব স্বরূপ উপলব্ধি হলে শ্রীনাথ হবে, তরুণ নাই দায়িত্ব হতে পারে। আমার কিছু যত অত্যাচার করে করুক, পরিবেশটা উঠতে বললেন খন্ডখণ্ড হয়ে যেতে চায়, কিন্তু ওই মূল হলো কৃষ্ণ দায়িত্ব উপলব্ধি না হলে হবে না, ওই স্বরূপ উপলব্ধি না হলে হবে না। আমি থাকবো বিরুদ্ধ আর আমার এগুলো হবে স্বাভাবিক ভাবে হবে না, ওই চেষ্টা চরিত্র করে কৃত্রিম ভাবে কিছু হতে পারে। তেমনি এই সকল গুণের স্বাভাবিক ভাবে উদয় হবে, ব্যবস্থা ভগবান দিয়েছেন, তাহলে শুনে নেন। তারপরে আত্মবিনিগ্রহ, আত্মাকে নিগ্রহ, তার মানে দেহ যেসব ইন্দ্রিয় আছে, সাধারণভাবে দেহকেও আত্মা বলা হয়, মনকেও আত্মা বলা হয়, আত্মাকেও আত্মা বলা হয়। কাজে দেহকে যেসব ইন্দ্রিয় আছে এইগুলো বিশেষ করে নিগ্রহ করতে হবে। কেন আমাদের দেহের ইন্দ্রিয়গুলো যদি যথেষ্ট ভাবে চলতে চায় তাহলে আর আমি সাধন ভজন কি করবো? সাধন ভজন তো হবে না। সেই জন্য নিগ্রহ এবং বিনিগ্রহ ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ করতে হবে। এই নিগ্রহের অনেক প্রকার পথ আছে, জোর করে যদি নিগ্রহ করতে যাই তাহলে আমার একদিন বান্ধবী একেবারে সবই যাবে। তবে সেই জন্য ঘোড়ার গাড়ি চালায় যারা করতেন তারা ঘোড়াটাকে লাগাম ধরা থাকে, অথচ একটু ছেড়ে দিয়ে সেই তখন এই ঘুরিয়ে তার দিকে নিয়ে যায় ঘুরিয়ে নেওয়া। এমনি ইন্দ্রিয়গুলো যে যাবে সেটি একটু লাগামটা ধরা থাকবে, কিন্তু একটু ফোট দিয়ে গতিকে নিয়ন্ত্রণ করতে হবে, জানা যাবে। একেবারে যুদ্ধ করে রাখে সে তো চললই না, আর জোর দিলে একেবারে ঘটে যাবে। আছে একটু পরিবর্তন, এগুলো ইন্দ্রিয় বিনিগ্র আর ওর সঙ্গে এতে যুক্ত আছে। ইন্দ্রিয়ের অর্থেকে অর্থাৎ চোখের রূপ, কানের শব্দ, এরকম সব রূপ আর শব্দগন্ধ স্পর্শ, এগুলো ইন্দ্রিয়ের বিচার, ইন্দ্রিয় ছোট সেই দিকে, এইগুলোকে আমাদের কি করতে হবে? বৈরাগ্য। বৈরাগ্য মানেই হচ্ছে বিদার। তবে এখন যদি বলা যায় যে চক্ষু কথা নাকা দিবস যদি ভেঙে রেখে দেবো, না, বৈরাগ্যেরও একটা স্বাভাবিক পথ আছে। বৈরাগ্যের একটা স্বাভাবিক পথ হচ্ছে যে আমাদের মনটা ওই ইন্দ্রিয়গুলোকে অন্যদিকে যাচ্ছে, কিন্তু যদি মন আমার ইন্দ্রিয়গুলোকে ভগবানের দিকে চালিয়ে যায় তাহলে ওই দিক থেকে বিরাট হয়ে যায়। উদ্ভদিকে যেতে হলে তবে পশ্চিম দিকটা পেছনে পড়ে, কিন্তু বুদ্ধি অগ্রহ হলে পশ্চিম দিচ্ছ, না হলে পশ্চিম দিকে চলে যাবে কেন বললি কি আর জানে? তেমনি এই বৈরাগ্য জিনিসটাই স্বাভাবিকভাবে ইন্দ্রিয়গুলোকে যদি ভগবানের সেবার দিকে নিয়োজিত করা যায় তাহলে ভিতর বিষয়কে বিরাট আপনি হবে। তা না হলে ওই বিরাট চিন্তা করলেও হবে না, বিরাট জোর করে আনা যাবে অনন্তার নিবর্তন। আর বিশেষ করে হচ্ছে অহংকারটা শূন্য হতে হবে। আমাদের যে বর্তমানে কর্তৃত্ব ভক্তিত্বের অহংকার রয়েছে, প্রকৃত প্রেমানি গুণ কর্মানি সর্বস্ব অহংকার বিমোদ আত্মা, আমরা এইভাবে পড়েছি। সেই জন্য অহংকারটা আমাদের পরিত্যাগ করতে হবে। অহংকার কত মূল সে নিয়ে একটা সাধারণ কথা আছে, আর এই অহংকারটা প্রাকৃত অহংকারটা জড় অহংকারটা এই আমাদের সবচেয়ে প্রতিকার। ওই প্রকৃতির ভোক্তা এই অহংকারটি আমরা করে বলেছি, প্রকৃতির ক্রিয়াগুলোর দ্বারা এই কর্তৃত্ব ভক্তৃত্ব ভাব নিয়ে যে জগতে বিচরণ করছি এটা সব অনর্থের মূল। এইটা যদি দূর করতে হয় তাহলে একটু লোক মনে করছে তারা এই অহংকারটা এটা তো জ্ঞানীদেরও এটা সাধন করে না, তারা বলবে অহংকার থাকতে হলে আমি কিছু না, আমি কিছু না, এই বলবে আমার কিছু না, এটা কিছু না, এই বললে কি হবে? তাকে আমায় ছেড়ে দেবে, অহংকার আমায় পারবে না। কিন্তু আমি ভগবানের দাতানো দাস, ভগবান এবং ভক্তগণ আমার দৈব্য, আর এই জগৎ সবই ভগবানের সেবার উপকরণ। এইভাবে যদি দর্শন লাভ করা যায় তাহলে এই দুঃখগুলো ভোগ করতে হবে। জন্মিনি মরতে হবে, আবার মরে আবার জন্ম নিতে হবে, আর যত রকম চিন্তা আমি ভোগ করতে হবে। এই সাত্বিক ব্যক্তিত্ব এই দর্শন জন্মমৃত্যু জড়া ব্যাগ, যখন আমাদের জড়া এসে উপস্থিত হয় তখন আমরা কাতর হই, কিন্তু আগে তো চিন্তা করি না এইগুলো বলছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শন এই জলজগতে বাস করলে বিমুখ অবস্থা আমাদের এই যে জিনিসগুলো এসে উপস্থিত হবে এর দোষগুলো অনুক্ষণ দর্শন করতে হবে উপলব্ধি করতে হবে তাহলে জ্ঞান হবে তাহলে সাধন বচন হবে আর যদি এইরকম বুদ্ধি করি জন্মে কি একদিন মরব একদিন তার জন্য কি হয়েছে কর্মে যা আছে তা তো হবে যে ঠেকাবে এই সমস্ত হল অহংকার কথা এই অহংকার করে তো লাভ হবে না কাজী আমরা হ্যাঁ সংসারে এসেছি এখানে কিছু দুঃখ কষ্ট হোক আবার সুখ তো হবে না জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর জন্ম মৃত্যু জরা ব্যাধি অশ্বিনী ঠাকুর বলেছেন যে সংসারে আছে করা তাই বলো কিবা আছে সুখ সংসারে যে আমাদের বৈরাগ্যটা আসবে এই চিন্তার থেকে তো আসবে এই দর্শন থেকে তো আসবে এই আলোচনার থেকে আসবে তা নাহলে আমাদের সংসারে যে মোহ উপস্থিত হয়েছে আমাদের ওখানে যে একেবারে বেড়ে ফেলেছে আবদ্ধ করে ফেলেছে সে উঠবো কি করে কতগুলি স্বাস্থ্যবচন উল্লেখ করে সেইগুলো আলোচনা করি ওঠা যাবে তা ওঠা যাবে না জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা তো জন্ম যন্ত্রণাটা আমাদের নিজেদের মনে থাকবে না মানে যখন জন্মেছি তখন যে যন্ত্রণা হয়েছে তার এখন মনে নাই তবে অন্য লোকের জন্ম যন্ত্রণা দেখতে পাই জন্ম যন্ত্রণা না দেখতে পেলে জন্ম কালে যে মাতৃগর্ভে থাকে সেই মাতার যন্ত্রণা দেখলে তো আসছে তবে আজকাল আর সেরকম যন্ত্রণা পেতে যায় না গর্ভ যন্ত্রণা আগে একটা ছিল কিন্তু এখন ওই পেট থেকে তাড়াতাড়ি বের করে দেন একটা সুবিধে হয়েছে কিন্তু পেট থেকে আবার দেরি হলে ও পেটের মধ্যেও মরে যায় গ্যাসীয় জন্ম যন্ত্রণা তারপর মৃত্যু যন্ত্রণা মৃত্যুকালে যে কত লোক কত যন্ত্রণা পায় তা তো কথাই নেই তা আমারও যে কি যন্ত্রণা হবে আমি তো বুঝতে পারি না জন্ম মৃত্যু জরা ওরে বাবা জরা আক্রমণ করলে তারপরে ব্যাধি আক্রমণ করলে বলছে তোমরা যে বিমুখ হয়ে আসো মায়াবদ্ধ হয়ে আসো হরিবচন করতে চাও না এইগুলো চিন্তা করো না এইগুলো অনুক্ষণ চিন্তা করো দেখো কি অবস্থা আজ ভগবানের তত্ত্বজ্ঞান লাভ করতে গেলে সেদিকে সাধন ভজন করতে গেলে আমাদের এই জ্ঞানগুলো কথা এইগুলো জ্ঞান নামে পরিচিত বটে এইগুলো সাধন এগুলো ভগবান জ্ঞান বলে বলছে কিন্তু আমরা জানছি এগুলো সাধন এগুলো কিন্তু জ্ঞান মাত্র নয় একটা ওর ঘটে গেলে তখনই বিপদ একটা যদি ছেলে মরে যায় একটা স্ত্রী মরে যায় একটা স্বামী মরে যায় তখনই বুঝতে পারি নিজের একটা ব্যাধি যদি কঠিন হেঁটে যায় তখনই তবে আমাদের একটা সুবিধা আছে কি ওই ব্যাধিটা একটু সেরে গেলে চিকিৎসা দিলে আবার খুলে যায় এমন যে ব্যাধি হয়েছিল অত যন্ত্রণা তো হয়েছিল ওটা আবার ভুল হয়েছে সেই জন্য ভগবান বলছে ওটা সবসময় মনে রাখবে সবসময় চিন্তা করবে কোনো কোনো চিন্তা করবে আর হচ্ছে অশক্তি অবিসঙ্গ উচ্চদার গৃহাদি এই থেকে কারণ ভগবান বলছেন বটে কিন্তু এটা তো পালন করছে আমাদের আমরা নারায়ণ গৃহাদিতে পুত্র স্ত্রী প্রভৃতিকে আসক্তিকে ছাড়তে হবে তাহলে আর সংসারে কাটবে কি নিয়ে এই পুত্রের উপরে একটু টান আছে বলে মায়া মমতা আছে বলে ওইখানে পড়ে আসি এবং ওদের সঙ্গে সুখ দুঃখে জড়িত হয়েছি এটা জ্ঞানের কথা বললেন এটা তুমি অজ্ঞানের কথা বললেন সাধন বচনের সহায়ক যে জ্ঞান তার কথা বলল বুদ্ধাদিতে আসক্ত আছে বলে আসক্তি থাকবে গৃহাদিতে আসক্ত আছে বলে আসক্তি থাকবে এই আসক্তি কোনো মতে ছাড়বার ইচ্ছা নাই এটা জ্ঞানের কথা না অসক্তি এটা ছাড়তে হবে আর কি অনুষ্ঠান যে সুখ দুঃখ থেকে আবিষ্ট হবে না। ওদের উপরে আসক্তি যদি রাখো জানো, ছেলেটার এই কদিন থেকে যা অসুখ হচ্ছে না, তাতে ঘুম নাই, খুব কষ্টের মধ্যে আসুক। ভগবান বলছেন এই আসক্তি হলে চলতে হবে, এই আসক্তিটা যদি কম হতো তো অভিনবেশ অত দিতে হতো না, অভিনবেশ হতো মানে আমাদের গৃহস্থ লোকের থেকে হয়। তো ভগবান যেটা বলেছেন ত্যাগের জন্য, ত্যাগী আর গিরি বলে না, ভগবত সাধকের জন্য এটা বলেছে। ত্যাগীও হতে পারে, গিরিও হতে পারে। বিবাস পণ্ডিত গিরি ছিলেন বটে, কিন্তু ছেলে তো মরে গেল, ছেলে চাপা দিয়ে তো চিত্র করতে লেগে গেল। সার্বভৌমের জামাতা অমঙ্গল কলেরায় মরে গেলেন, সেটা নিয়ে চাপা দিয়ে তিনি মহাপুরুষ সেবা করতে লাগে। আজই গৃহী আর ত্যাগী বলে ঢের কিছু ব্যাপারে আছে বটে, কিন্তু আসল কথা তো সবই সমান বলেছে। সব যদি সমান হয় তাই গৃহ করে লাভ, লাভ তো কিছুই নাই, না করে তো পারা যায় না। সেই জন্য গৃহেতে আসি বটে, গৃহেতে আসক্ত আসি বটে, কিন্তু আস্তে আস্তে তো বন্ধন খুলতে হবে, আসতে হবে। সেই জন্য অনভিসঙ্গ মানে আবেগ হওয়া, ওদের সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে নিজে যদি আবিষ্ট হয়ে যাও, তাহলে এত মাত্র তুই সাধন বাদন করবি কি করে? নিজের হলে তো কথাই নেই, আর যদি ওদের হয় আর তুমি কাছে আবিষ্ট থাকো। এই জন্য অশক্তি আর অনভিসঙ্গ, অনভিসঙ্গ হলো আবেগ হওয়া, অশক্তি মানে আসক্তি রয়েছে। পুত্র দ্বার ক্রিয়া আর কি হচ্ছে, ইচ্ছা নিত্য উপবর্তী। আমাদের সংসারে কখনো নিত্য লাভ হয়, কখনো অনিষ্ট লাভ, এ তো আছে। নিশ্চয়ই উপবর্তী হোক আর অনিশ্চয়ই উপবর্তী হোক, কিন্তু এখানে সমচিত অলম দেবা বিনষ্টে সাধনে অবিপ্লব মতির ভুত্রা সাদা দিয়া হরি স্মরে। সেই জন্য আমরা ইচ্ছ বস্তু লাভ করি আর অনিশ্চয়ই লাভ করি, সবসময় তো ইচ্ছ লাভ হবে না। ইচ্ছ মানে আমাদের অভিপ্রিত যেটা আমরা চাই, আর অনিশ্চ মানে যেটা আমরা চাই না। চাওয়া না চাওয়া দুই দেশে হাজির হবে, কিন্তু দুটো এলেও নিত্য মানে সর্বদা সমচিত্ত, নিত্যন্ত সমচিত্ত শ্রম, নিত্য মানে সব সময় সমচিত্ত, নিত্য অনিত্য উপবর্তী, নিত্যলাভী হোক আর অনিত্যলাভী হোক, সব সময় নিত্য সর্বদা, নিত্য মানে সর্বদা, সেটা সমচিত্ত। কিন্তু এটা যদি বলা যায় যে এটা তো হওয়া বড় কঠিন, কঠিন তো নিশ্চয়ই ভগবানের সাধন বচন কঠিন। ভগবানকে ভুলে থাকা যত সহজ, ভগবানের সাধন বচনটা তত সহজ না। আমরা বিচার করি না, আমরা নিজেরা নিজেদেরকে একরকম সন্তুষ্ট করে রেখে দিয়েছি, তাই আমরা মনে করছি আমাদের সাধন বচন হয়ে যাচ্ছে। কিন্তু ভগবান আমাদের কাছে যে সাধন বচন করতে উপদেশ করছে, সেটা নিয়ে যদি বিচার করি তাহলে তো আমরা ফেল মেরে যাব। এই যে বিষয়গুলো বললেন, যদিও জ্ঞানের মধ্যে বলেছে, এটা একদিকে যেমন জ্ঞান আবার অপরদিকে এইটাই সাধন। ভগবত তত্ত্ব লাভ করতে হলে এইটাই এটা নাই হবে। তবে এখন যদি বলি যে এত বড় হওয়ার কঠিন বলে, তাহলে তুমি পারবে না? বললেন না, তিনি যা বললেন এর একটাও তো পাড়ার মতন দেখছি না। তাহলে এখন একটা বলি, যেটা পারলে সব পারে, যেটা পারলে সব পারবো বলে মই চানন্য যোগে এনো ভক্তি রপ্তানি করি। তুমি এইটা করতে পারো, আমাকে অনন্য ভাবে অনন্য যোগে একেবারে অপ্তানিকারী উপর এইটা যদি লাভ করছে, এটা হলো মুখ্য। এইটা যদি আমাকে অনন্যভাবে অব্যাচার ভক্তি যদি লাগে, যে ভক্তির মধ্যে কোনো ব্যবচার চলবে না, যা ভক্তি যা ভক্তি সেইটাই থাকবে, পেরিয়ে তো দুঃখ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, অনন্য ভাবে হতে হবে, আমাকে হতে হবে, বিকৃষ্ণকে হতে হবে। এই দুটা কিন্তু জ্ঞানী যদি সবাই পড়ে, আর ভগবানকে উপদেশ দিয়েছেন সবাইকে দিয়েছেন, এটাকে খালি ভক্তকে দিয়েছেন, জ্ঞানীকে দেয় না, যোগীকে দেয় না, কর্মীকে দেয় না, তা নয়, মাত্র সফল সাধারণকে দিয়েছে। এবং মই বলতে যে শ্রীকৃষ্ণকে বুঝায় সেটাও বুঝিয়েছে, এবং তুমি এই দায়িত্বটা নিয়েছে, আমি যে শ্রীকৃষ্ণ, আমাকে যদি তুমি অনন্য যোগে মাত্র অনন্য ভাবে যদি অব্যাহত নিয়ে ভক্তি লাভ করতে পারো, সেগুলো সব বলে আপনাকে অনন্য ভক্তি তো আমি লাভ করবার জন্য যত্ন করছি এবং কিছু কিছু লাভ করেছি বলে মনে হচ্ছে, বল না, যদি তুমি অনন্য ভক্ত সঙ্গ করে অনন্য ভক্তি লাভও করে থাকো, এই অন্য কারণে তোমার অসুবিধা হয়ে যেতে পারে। বিদিত্ত দেশের উত্তম অরসিক জনসংসদ, বৈষ্ণবী জনসংঘ বেশি মিশবে না, এ পলিটিক্যাল জনসংঘ না, বাইরে যে বৈষ্ণব জন সমাজ আছে এর সঙ্গে যদি তুমি নেছ তাহলে তোমার অনন্য ভক্তি থাকবে না। কেন? জনসমাজটা এই অনন্য ভক্তির অনুকূল নয়, ওদের সঙ্গে মিশলেই তোমার এটা নষ্ট হয়ে যাবে, এটা ত্যাগ করতে হবে। বলে তাহলে আমি থাকবো কোথায়? বলে থাকবে বিযুক্ত দেশে বিশ্রাম, তুমি নির্জন দেশে তুমি থাকবার যত্ন করছো, সেগুলোকে তার দেওয়া দরকার। বলে যারা কাজ চাচ্ছে তাদেরকে দিতে পারছো না, আর ওগুলো কিছু দেবে, সেগুলো চলেছি, অনেক লোক করতে তারা চাইতে দিতে পারছো না, এইরকম মানুষের অবস্থা। এই জন্য বহির্মুখ জনসংঘটা একেবারে করবে না, ওরকম সঙ্গে থেকে নির্জনে থাকে। আর যদি ভক্ত সঙ্গ পাও, এই অনন্য ভক্তি অবলম্বন করছে যে অনন্য ভক্ত, সেইটা করো প্রাণ করে। তবে দেখো অনন্য ভক্তের আগে আবার যেন মিথ্যা ভক্ত না হয়, তাহলে আবার কি করি যাবে, তুমি ওইরকম হয়ে যাবে, সেইটা করতে হবে। ওইসব বহির্মুখ সঙ্গে থেকে নির্জন ভালো, নির্জনের চেয়ে ভগবত ভক্ত সঙ্গ, ভগবত ভক্ত সঙ্গ সবচেয়ে ভালো, কিন্তু পাওয়া যায় না। যেমন মহাপুরুষ যদি না পাওয়া যায়, তার সাজে বাজে লোক জন্মজ্যোতিদের কাছে কিন্তু করবে, মহাপুরুষের ধরুন ধরিয়ে থাকে, সেই মহৎসঙ্গ হবে। আর উপায় না পেলে কি করবে? আজকে পাও করো, না পাও তো গ্রন্থ সঙ্গ করো। তেমনি মহৎসঙ্গ যদি না পাও, শুদ্ধভক্তের সঙ্গ যদি না পাও, তাহলে নিশ্চয় ঘরে থাকে। সে যদি সুস্থ হয় ভালো, সুস্থ হলে বলে সুস্থ বলে তো কথা নয়, সুস্থ হলে অনেক ধৈর্য থাকে, কিন্তু সেই ধৈর্যের সঙ্গ করে যদি বলে এই জন্য সৃষ্টি করে আছে, এই ধৈর্যের যে সঙ্গ এটার কোনো মানে আছে? বিযুক্ত এই রসে উত্তম হরতুন জনসংখ্যা পর্যাপ্ত জ্ঞান অনুষ্ঠ, আর আত্মাকে অধিকার করে যে জ্ঞান সেটা নিত্য আলোচনা করছে। অনাত্ম বিষয়ের যে জ্ঞান তো জড়জগৎ ভর্তি হয়ে আছে, জড়জগতে অনাত্ম জ্ঞান জড় জ্ঞানে তো ভর্তি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আরো কত কি আছে এই অনাত্ম জ্ঞানের আলোচনা একটা, আত্মজ্ঞানের আলোচনা নিত্য করবে, অনাত্মজ্ঞানের আলোচনা করতে হবে না। যা করা হয়ে গেছে, যা ভর্তি হয়ে গেছে, যা কানে ঢুকে গেছে, সেই এখন সারাতে কতদিন যায় যায় গেছে। পর্যাপ্ত জ্ঞান অনিশ্চর্ষ তত্ত্বজ্ঞানার্থ দরকার, আর তত্ত্বজ্ঞানের যে অর্থটা, তত্ত্বজ্ঞানের যে প্রয়োজন, তত্ত্বজ্ঞান কেন দরকার, এইটা অনুক্ষণ দর্শন করতে হবে, আলোচনা করতে, পর্যালোচনা করতে হবে। যে তত্ত্বজ্ঞানটা হলে আমার কি হবে, আর তত্ত্বজ্ঞান নাই হলো হলো, অত তত্ত্বকে কি দরকার না, তত্ত্বজ্ঞানের যে প্রয়োজনীয়তা এইটা অনবরত আলোচনা করবে, অনবরত আলোচনা করবে। এই দর্শন মানে আলোচনা, তাহলে তত্ত্বজ্ঞানার্থ, তত্ত্বজ্ঞানের যে অর্থ প্রয়োজন এইটা দর্শন। যে জ্ঞান অনুষ্ঠি প্রথম অজ্ঞান অত অন্যতা, সেই হল জ্ঞান, এর বিপরীত হল অজ্ঞান, এই হল সাধন মজন, এর দুটো বিপরীত হল অর্থাৎ এই মোটামুটি সবসত্য আমরা করি না। এই শব্দ শুনলে যদি অর্থ বোঝা যায় তাহলে সবসত্য। এখন আবার তাই মহাজনের মুখে শুনবো আমরা আইয়ে করছি বঞ্চা আছে।
ইহারা
সাক্ষাৎ জ্ঞানস্বরূপ বিচার নয়। আশ্রয় করিলে বিশুদ্ধ তত্ত্বজ্ঞান লাভ হয়। এ জ্ঞানের সাধন এগুলি আশ্রয় করলে বিশুদ্ধ তত্ত্বজ্ঞান লাভ হয়। ইয়ারা সত্যের বিচার নয়, কিন্তু সত্য বিচার নাশ ঔষধ। ঠাকুর ভক্তিবিনোদ বললেন, এগুলো তো সত্যের বিচার নয়, পরন্তু ওই সত্য বিচার নাশের ঔষধ বোঝেন। সেই জিনিসটাকে যদি বিচার মনে করে তাদের পথে দুর্ভাগ্য। এই জিনিসটি ব্যাপারের মধ্যে আমাকে অনন্যা অব্যারিচারি ভক্তি একমাত্র অবলম্বন। এই যে দুই প্রকারের কথা বলেছেন, এর মধ্যে হচ্ছে মুখ্য হচ্ছে ভগবান বলছেন আমাকে অনন্যা ভক্তি আশ্রয়। এইটা যদি করতে পারতেন তাহলে অন্যগুলো আর সব তার দিতে পারে। আমাকে অনন্যা অত্যাচারী ভক্তি একমাত্র অবলম্বন। অন্য ঊনবিংশটি ব্যাপার ভক্তির অবান্তর ফলরূপে একটু দুর্যতা ও চরমে জীবের অসুস্থ ক্ষেত্র নাশপূর্ব নিঃসুস্থ ক্ষেত্রের উদয় সম্পাদ। কত বড় কথা! কিন্তু মানুষকে এই অনন্যা ভক্তি কথাটা আদৌ আমল দিতে চায় না। বিগত যে যুগে পাঁচমিশালী ধর্মযাজন করা লোকের সভা, সেই যুগেতে এই অনন্যা ভক্তির কথাকে একেবারে দিতে চায়। মানুষ তো ভক্তিকে আদর করতেই চায় না। তারপরে যদি বা করে তাহলে অন্য সকলের সঙ্গে নিশ্চিত ভাবে করতে চায়, কিন্তু অনন্য ভাব শুদ্ধ ভাব অন্যের সঙ্গে মিশ্রণ হলে ব্যবচার যুক্ত অব্যবচারী দুরুপয়োগ করতে হবে। কিন্তু সেই ভক্তির কথা শ্রীমান মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, মহাপ্রভুর গ্রামে অবস্থান করেও সেই মহাপ্রভুর প্রচলিত শুদ্ধা ভক্তির পথটি এই অনেকে গ্রহণ করতে পারেন না। এসে আর দুর্ভাগ্যের কথা নানা রকমের মিশ্র কথা গ্রহণ করা সেটা তো আসবে, কিন্তু মহাপ্রভুর স্বয়ং এসে যেমন এই শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে এই উপদেশ গুলো দিলেন, এই উপদেশ আমরা কোথায় পাব? এইরকম উপদেশ আমাদেরকে কে দেবে? উপদেশ গ্রহণে যদি আমাদের সুচিরতা থাকে তাহলে আমাদের উদ্ভাস। তারপর এই কৃষ্ণ মহাপ্রভুর রূপে এসে ওই যে অনন্যা ভক্তির উপরে জোর দিলেন কৃষ্ণ, সেই অনন্যা ভক্তিকে কিভাবে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু তার পার্শ্ব বৃন্দকে নিয়ে? সেইটা যদি আমরা না জানলাম তাহলে মহাপ্রভুর আমি বাস করি বা কি? আর মহাপ্রভু মহাপ্রভু নাম মুখে উচ্চারণ করি বা আমাদের তাহলে এই অনন্যা ভক্তির লাভ হলে কি হবে? তার অবান্তর ফলরূপে ওই মনুষ্য এসে লাভ হবে। গৌণভাবে আপনি এসে যাবেন, ওর জন্য কৃষক সাধন করতে হবে না, চেষ্টা করতে হবে। আচ্ছা, এক কথা গেল তার। আর দ্বিতীয় কথা হল, এ তো সত্যের বিচার নয়, বরঞ্চ সত্যকে বর্তমান যে ক্ষেত্রে আমরা বাস করছি এটাকে শুদ্ধ করে দেবে। এবং আমাদের নিত্য যে ভগবত রামরূপ ক্ষেত্র সেইটি লাভ করিয়ে দিয়ে সেইখানে নিত্য সেবায় আমাদের সুযোগ দেবে। অসুস্থ ক্ষেত্র লাভ করব, নিত্য সুস্থ ক্ষেত্রে উদয় সম্পাদন করে ভক্তিদের সিংহাসন স্বরূপ। সেবা করা, এইটা হবে আচার্য সেবা। সৌচন বাহ্যন্তর পাবিত্রম, বাহ্য এবং অভ্যন্তরে পবিত্রতা সাধন করা হল শৌচ। শৌচঞ্চ বিবিধং প্রত্যং বাহ্যম আভ্যন্তরম তথা নিজ বাজ্যাং মৃতঙ্গ বাজ্যং আবশুদ্ধি তথান্ত। এই স্মৃতিতে বলেছেন বিশেষ দুই প্রকার শৌচের কথা বলেছেন, এক প্রকার বাহ্য আর এক প্রকার আভ্যন্তর। বাহ্য শুদ্ধির কথা বলেছেন মেরির জল আবিষ্কার, মাটি ফেটে জল দিয়ে ধুয়ে একটা হল। আভ্যন্তরটা কি হবে? ভাব শুদ্ধি তথান্তর। আভ্যন্তরটা হবে ভাব শুদ্ধিটা। আমাদের বর্তমানে যে বহির্মুখ ভাবটা রয়েছে, এই বহির্মুখটা ভাবটা চলে গিয়ে যদি অন্তর্মুখ ভাব আমাদের মধ্যে আসে, তাহলে অন্তর শুদ্ধি। আত্মা নাইলে আমরা বহির্মুখ ভাব রেখেছিলাম, তাহলে আর আমাদের অন্তর শুদ্ধ হল কোথায়? ভাব শুদ্ধি। সৈজং আমরা শুনেছি, সৈজং মানে স্থির চিত্ততা। বলদেব বিদ্যাভূষণ প্রভু বলেছেন, সৎ পথই তো নিঃসত্তম, সৎ পথে, সৎ বর্ম বর্তমানে পথ, সৎপথে, সৎপথ মানে সনাতন ধর্মপথে, সনাতন ধর্মপথের যে ভক্তিপথে, সেই ভক্তিপথে একনিষ্ঠ এক আর উদিন যাব। অনেক লোক আমাকে অনেক পথ বাস্তবে আসবে, এই জন্য উপস্থান করছে নানা মতের চাপল্য, এই অস্থিরতা এটা দূর করতে হবে, নানা ভক্তি সৃষ্টি হবে। সেই জন্য কখনোই নানা লোকের নানা মতে নানা পথে যেতে হবে। জগতের লোক অবশ্য নানা পথ নানা পথে যেতে বলছে, কিন্তু না, এক এই ভক্তি পথ, এই দুর্গা ভক্তির পথ, এই অনন্য ভক্তির পথ, যদি কেউ আমাদেরকে বলে তুমি যোগ ধ্যান করছো না, তোমার মন স্থির হবে না, কেউ যদি বলে তুমি জ্ঞান আলোচনা করছো না, তোমার অজ্ঞান দূর হবে না, তুমি কর্ম আলোচনা করছো না, তোমার শুভ ফল কিছু হবে না, এই ভক্তি করবে কি আমার সব, এই করি ভগবত ভক্তির দ্বারা সব লাভ, অন্য কোন পথে চলছে না। কর্ম জ্ঞানী জটিল নেই লোক দূরে পড়ি করি, তারা এসে যদি সেই সব পথ বাতলায় তাদেরকে দূরে পরিহার করতে হবে না, দণ্ডগত দূরত। আত্মবিনিগ্রহ আত্মানু সন্ধি প্রতিপাত বিজয়া মনত নিয়মনম। আত্মবিনিগ্রহ কি? আত্মা অনুসন্ধানে প্রতিপুর প্রতিপদ। আমরা অনাত্ম জগতে প্রবেশ করেছি, অনাত্ম অনুসন্ধান করছি, জড়া অনুসন্ধান করছি, বর্তমানে আমরা আত্মা অনুসন্ধান করব, জীবাত্মা এবং পরমাত্মার অনুসন্ধান করবো, আত্মবিচয় অনুসন্ধান করবো। এই সকল প্রতীক, এই সমস্ত প্রতিকূল বিচার, এর বিচয় মন থেকে নিয়মন করতে হবে, এই সকল বিচার নিয়মন করতে হবে। কিছুতেই সেই প্রতিকূল বিষয় আসতে দেব না। ইন্দ্রিয়ার পেশু সব্দান বিষয়েষু প্রতিষ্ঠু বৈরাগ্য উৎসভাব। ইন্দ্রিয়ার যে বৈরাগ্য বলেছেন তো মূলে বলবে বিদ্যাবর্ষণ করবো, সেটা বলছেন ইন্দ্রিয়ার অর্থ কি? রূপরাজ সপ্তগন্ধ স্পর্শ ঘটনা দশ আর রূপরাজ সপ্তগন্ধ স্পর্শ, এইগুলোর মধ্যে প্রতিষ্ঠু সব রূপ বন্ধ করতে হবে, চোখে কোন রূপ দেখবো না, চোখে একবারে লেখা দিয়ে দেখে রাখবো, কানে কোথাও কোনো কথা শুনবো না, কানে চুড়ো দিয়ে রাখবো, এ নয়। বলদেব বিদ্যাভূষণ করে বলছে এই বিষয়ের মধ্যে যেগুলো প্রতিপক্ষ প্রতিকূল সব জাতি বিষয় যুগ প্রতিপেয় যুগ বৈরাগ্য। যথা সেইটাই বলিয়াছে, সেইটাই রুচি যথা। শক্তি প্রতিকূল কোন বিষয় চোখেও দেখব না, কানেও শুনব না, হাতেও ধরব না, পায়ের শিক্ষণে যাব না, কিন্তু অনুকূলে আনুকূল্যের যে সংকল্প প্রাতিকূল্য বিপর্ক এই হলো বই দেখছে। কিন্তু অনেক লোক এটা বুঝতে চায় না, মৌনটাকেই বড় বলে মনে করে। ও মৌন আছে, আরে মৌনের থেকে যে ভগবত কথা কীর্তন করা ভালো, তবে আগে বাজে কথা বলার চেয়ে মৌন খাওয়াটা ভালো, কিন্তু ভগবত কথা কীর্তনের চেয়ে মৌন ভালো না। এই জন্য যেগুলো প্রতিকূল বিষয় পরিভাষণের প্রতিকূল এইটা বর্জন করতে হবে, যেটা অনুকূল সে যে রূপ হোক রস হোক শব্দ গন্ধ হোক স্পর্শ হোক সেগুলো গ্রহণ করতে হবে। আনুকূল্যের যে সংকল্প রাতগুলো সবটার বিষয়েষু প্রতিষ্ঠু বৈরাগ্য এরকম মানে রুচিটা ভাব, রুচির অভাব, ভালো না লাগা। রুচি মানে ভালো লাগে, রুচির অভাব মানে ভালো না লাগা। অনহংকার, অনহংকার ইহাদিষু আত্মাভিমান ত্যাগ, ইহাদিতে আত্মাভিমান ত্যাগ করতে হবে। এই দেহে আমি বুঝছি, দেহ সম্পর্কিত বস্তুতে মমত্ব বুঝছি, এই যে দেহ অংমম ভাব, এই হরিনামের দশটি অপরাধের কথা বিচার করতে বলেছেন হরিনাম গ্রহণকারীকে, কিন্তু তার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে নাচর মন্ডা, কিছু কি যেতে চায় সেটা কি এই দেহাত্মবোধ বদ্ধজীবীর পক্ষে এই দেহাত্মবোধটা দূর করা কি বড় কঠিন। কিন্তু হরিনাম গ্রহণকারীকে বলেছেন এই দেহাত্মবুদ্ধিটা ত্যাগ করতে হবে, তাহলে একটা অপরাধ। দেহাত্মবুদ্ধি রেখে যদি তুমি হরিনাম করো তাহলে যথেষ্ট অপরাধের মধ্যে একটা অপরাধ তোমার হবে, এই একটা হলো বড় আচার বন্ধা, কিছুই ছাড়ে না যতই আমরা চেষ্টা করি। আর একটা হচ্ছে প্রমাণ অনবধা অন্য মনুষ্যতা, তা নাহলে গাদুনিন্দা নামের সঙ্গে নামে ভেদজাত এসবগুলো একটু চেষ্টা করলে হয়ে যাবে। অন্য শুভকর্মের সঙ্গে হরিনামের সমান জ্ঞান করা প্রভৃতি নাম নামে ভেদ বুদ্ধি না করা এসব একটু সম্ভবপর হবে, কিন্তু ওই যে অন্য মনস্কতা ওগুলো তো চলেও হরিনাম করবার সময় মনটা অন্যদিকে গিয়ে পড়ছে এটা জানি, কিন্তু এটা একটা অপরাধ, কিন্তু এটা দূর করতে হবে কি করে, অন্যদিকে গেলে আবার ওই নামের কাছে ক্ষমা পেয়ে আবার মনটাকে ফিরিয়ে আসতে হবে, আর ওই নামের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। নাম আমি যখন তোমার নাম উচ্চারণ করি তখন আমার মনটা তো অন্যদিকে যায়, আমি ফিরিয়ে আনতে চেষ্টা করি, আবার যা তুমি কৃপা করো যাতে না এইটা একটু করি, আর অন্যগুলো চেষ্টা করলে সহজই হবে। এই জন্য অনহংকার দেহাদিষু আত্মাভিমান ত্যাগ, জন্মাদিষু দুঃখরূপস্য দোষস্য অনুদর্শন পুনঃপুনশ্চিন্তন, জন্ম মৃত্যু জয়া দেহাদিষু, এই জগতে সাত্বিক পুরুষ যে কথা জিনিস দেখে, রাজসিক পুরুষ জগৎটাকে এক প্রকার দেখে, তামসিক পুরুষ জগৎটাকে এক প্রকার দেখে, আর সাত্বিক পুরুষ এক প্রকার দেখে, যার মধ্যে সত্যগুণ প্রবল তিনি দেখে এই জগতে আসে। জন্ম মরণ মালা এই সংসারে আসে ভরা, তাই বলো পূজা কিছু জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ, এই দোষগুলো অনুদর্শন অনুক্ষণ দর্শন, তার মানে পুনঃপুনশ্চিন্তা পুনঃপুনশ্চিন্তা করা। যদি আমি দিনে করে এই জগতে বসবাস করি তাহলে আমার জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা পিতার যন্ত্রণা এবং এই সকল যন্ত্রণা ব্যাধি এসব আমাকে আক্রমণ করবে, এগুলো তো বড় দুঃখের বিষয়। এই দুঃখের হাত থেকে আমাকে উদ্ধার করতে হলে এক হরিভজন চালার উপায় নেই, হরিভজন চালার উপায়, হরিভজন যতই কষ্টের হোক হরিভজন করতে আমার যতই অনিচ্ছা হোক কিন্তু হরিভজনই আমার একমাত্র উপায় এই দুঃখের থেকে ত্রাণ করা, এইগুলো পুনঃ পুনঃ চিন্তা পঁচিশ জায়গা উঠলে আমরা শুনেছি উচ্চামীকে অটক মানে আটকতে চায় বলদেব বিদ্যাবর্ধন প্রভু আমাদেরকে চিন্তা করে বুঝাচ্ছেন যে উচ্চামী মানে পরমাত্ম প্রতীক যারা আমার পরমাত্মের প্রতীক পরমাত্মের প্রতিকূল এই উচ্চামীকে আমাদের অটকটি হওয়া দরকার ত্যাগ করা দরকার যারা পরমাত্মের অনুকূল তাদের বলছেন যে সমস্ত উচ্চারী তুমি পুত্র কন্যার ইত্যাদি করে আপনি আপনি যখন যত লাগাতে পারেন লাগান এদের প্রতি আমরা তখনই প্রতি ত্যাগ করব তখনই আমাদের আসক্তি ত্যাগ করতে হবে যখন এরা আমার পরমাত্মের প্রতি তারা পরমাত্ম রক্ষা করে যাবে অনেকে হয়তো ভাববে পুত্রের উপরে যদি আসক্তি ত্যাগ করা যায় ত্যাগ করা যায় না এটা ঠিকই কিন্তু যদি পরমাত্ম জীবন যাপন করতে হয় তাহলে প্রতিকূলে তো ত্যাগ করতেই হবে এমনি আপনারা জানেন যে সংসারে থেকে হরিবন্ধন হয় যদি আসক্তি ত্যাগ করতে পারে এটা চলতি কথা অনাসক্ত ভাবে তুমি সংসার করো এই জ্ঞানী যোগীরাও এই উপদেশ দেয় যদি তুমি ওই যে কেউ কেউ বলছে পানি গৌরীর মতন থাকে অনাসক্তিকে বুঝাতে গিয়ে বলছে পানি গৌরীর মতন থাকে কেউ বলছে পাকাল মাছের মতন থাকে কিন্তু পাকাল মাছ হবে কি করে পাকাল মাছের স্বভাব হচ্ছে সে ওই কাদার মধ্যে থাকলেও গায়ে কাদা লাগে কিন্তু মানুষের তো সে অবস্থা নয় মানুষ ওর মধ্যে থাকলে রাজস্বকে জড়িয়ে যাবে যে পাকাল মাছ কি করে হবে পানি গৌরীর মতন ডুব দিয়ে থাকে পানি গৌরী অবশ্যই ডুব দিয়ে থাকতে পারে কিন্তু মায়াবদ্ধ অবস্থায় ডুব দিলে কি প্রাণ আছে সংসারে তার রক্ষা আছে এই ডুব দিয়ে কেন অন্যদের একটু সরে থাকলো আবার যেই উঠবে অন্য সব গাড়ি থাকবে ওটাই হবে না এইখানে বিচার দিয়েছেন পরমাত্মের প্রতিকূল অনুকূল থাকে প্রতিকূল যদি হয় তাহলে প্রীতিটা ত্যাগ কর অনুকূল হয় প্রতি রাখ ক্ষতি বৈষ্ণব তো সেই বিচার আনুকূল্য সে সম্ভব প্রাতিকূল্য বিপদ উচ্চারিজু পরমাত্ম প্রতিদেশ অটকতে মানে প্রতিষ্ঠায় আর অনভিসঙ্গে অভিনিবিষ্ট হয়ে যাওয়া না যখন একসময় একজন হাইকোর্টের জজ তিনি পুরীতে গিয়েছিলেন তখন তার ছেলেটি মরে গিয়েছিল তিনি বললেন আর আমি এখন আর আগ্নিক টেকনিক করি সে কেন বললো যে আমার এই ছেলেটা মরে গেল লোকটা তো রাজনীতি ছিল ধর্মপরায়ণ সন্ধান জপ্তর হাইকোর্টের জজ হয়ে বলে আমি এখন ছেলেটি আমি বলছি কি করবেন আপনি এত বড় একটা বিচারক আপনি কি সন্ধান করছেন এই ছেলেটার জন্য না ভগবানের জন্য ভগবান তো এখনো মরে না তাহলে ওটা ত্যাগ করলেন কেন রেব জন্য যিনি করছেন রে মরে গেছে আপনার কর্মের পুত্র সব আছে রেবের ওই পর্যন্ত পরমায়ু আছে তার যাবার কথা এখানে সন্ধান করলেন কেন যে মানুষের এই মনে সময় হয় জন্মাচরণ করে একটা ঘাট হয়ে গেল না না না না জন্ম ফম্ম আরাম করে অনেক জন্ম করে দিল জন্ম করলেই খারাপ সেই বুঝে যায় তা বলে না অভিনিবিষ্ট হবে সমচিত্ত নিত্য অনিষ্টানাম অনুকূল প্রতিকূলানাম অর্থানাম উপপত্তিষু প্রাপ্তিষু সমচিত্ত অর্থ বিকাশ সংসারে বাস করতে গেলেই অনুকূল প্রতিকূল দুই বিষয় আছে অর্থ বিকাশ অনুকূল যখন হয় তখন আনন্দ প্রতিকূল যখন হয় তখন বিকাশ এটা বিরহ এটা বিচ্ছে এটার ওই হইতে হবে সমাজে কেন অনুকূল প্রতিকূল দুটো অবস্থায় থাকবে ইষ্ট অনিষ্ট হবে সেই জন্য ইষ্ট অনিষ্ট এর উপবর্তীতে বা অনুকূল প্রতিকূল বিষয় উপবর্তীতে মানে প্রাপ্তিতে সমচিত্ত সমচিত্ত থাকবে। কথাগুলো খুবই কঠিন, কিন্তু ওই যে একটা কথা, ওই ভগবানের অনন্যা ভক্তি হয়ে গেলে, ভক্তিপ্রসাদ যেটা দিয়েছে, অনন্যা ভক্তি হয়ে গেলে তখন এগুলো আপনি আসবে। এগুলো আজ কঠিন বলে মনে হচ্ছে, এই কঠিনগুলো আপনি আসবে, কিন্তু অনন্যা ভক্তি না হলে এইগুলো কোন রকমে আনা যাবে না, আনা যাবে না। এত কঠিন জিনিস জ্ঞানী যদি ধরো কুল পাবে না, সে আনতে পারবে না। নিত্যম সর্বদা মই এই জন্য উপদেশ দিলেন, নিত্যম মানে সর্বদা মই পরেশে, আমি যে পরমেশ্বর আমাকে অব্যবচারী মানে স্থিরা ভক্তি শ্রবণাত্মা শ্রবণ কীর্তন স্মরণ, এই যে অনন্যা ভক্তি স্থিরা অস্থিরে চলবে না, স্থিরা ভক্তি শ্রবণাত্মা শ্রবণাদি করে অনন্য যোগে ন, অনন্য যোগে মানে ঐকান্তিকত্বে ন, একেবারে ঐকান্তিক ভাবে, একান্ত ভাবে এইটার উপরে চলছে, সেটা আমাদের আনতেই হবে। ওইগুলো যে উনিশ প্রকার আছে, ওই উনিশ প্রকার আপনি আসবে, কিন্তু এই প্রকারটা আমাদের আনতেই হবে। যদি বলেছি যে আর আমি পারবো, আমি ইচ্ছা করলেই পারবো, না পারলেও প্রত্যেকটু ভগবত ভক্ত সঙ্গেন পরিচয় হবে, ভক্তি জিনিসটা ভগবত ভক্তের সঙ্গে পরিপূর্ণরূপে জানবে, সেই ভক্তের সঙ্গ করতে হবে, ভক্তের কৃপা লাভ করতে হবে, আর ভগবানের কৃপা লাভ করতে হবে, ভক্ত ভগবানের কৃপা দিতে হবে। ভক্ত কৃপা হলে ভগবানের কৃপা সহজ হয়ে যায়, তা নাহলে ভগবত কৃপা খুব কঠিন। কিন্তু যেভাবেই হোক ভক্ত কৃপায় ভগবান কৃপা লাভ করে, যেমন কৃষ্ণ কৃপায় ভক্ত লাভ, ভক্ত কৃপায় ভগবান লাভ, এই যেভাবেই হোক এই করে এটা আনতে হবে। ভগবানের অন্য ভক্তি না হলে আর হবে না, সেটা ঐকান্তিক ভাবে হওয়া যায়। এই ঐকান্তি করছে না মদ ভক্ত সেবা, ভগবান দেখিয়ে দিলেন যদি আমাকে অনন্য ভক্তি আনতে চাও, ঐকান্তিক ভাবে আমার ভক্তের সেবা করো, ঐকান্তিক ভাবে, ঐকান্তিক ভাবে ভক্ত সেবা করলে, আমার ভক্তের সেবা করলে, ভগবানের ভক্ত এক জিনিস আর সাজা ভক্ত এক জিনিস, সব এক নয়। এই জন্য ঐকান্তিকত্বে ন মদ ভক্ত সেবা তথা বিবিত্ত দেহ দেবিত্তম, আর এর জন্য যদি তোমার লোকসংঘর্ষে থেকে অসুবিধা হয়, নির্জন স্থান ও প্রিয়তা, নির্জন স্থানে থাকি, বেশি লোকের মধ্যে যদি সুবিধা হবে, জানানা গ্রাম্যানা সংসদি রতিচ্ছেন, গ্রাম্য লোকে সভা সমিতিতে যত না যেয়ে পার, না যেতেই ভালো, কিন্তু সাংসারিক লোকের তো সব ত্যাগ করতে পারবে না, যথাসম্ভব অন্তত বৃত্তিটা ত্যাগ করতে হবে, কে এইসব করতে হয় কি করি, এইসব গ্রাম্য লোকে, এই জন্য গ্রাম্য বার্তা গ্রাম্য তথা নাটুন কানে জলে মিলিয়ে আনে, এত অবশ্য বৃহত্তরী বৈদেশিক ধর্ম, কিন্তু বৃহত্তের পক্ষেও যথাসম্ভব এই গ্রাম্য লোকের বৈষ্ণব লোকের সঙ্গের মধ্যে না যাওয়া, ও সঙ্গের মধ্যে গেলেই খারাপ, নানা কথা তারা বলবে, নানা রকমের চিত্রের দিকে বেড়ে দিতে চেষ্টা করবে, বলবে তারা মনে হয় ওসব কি আপনারা লেখাপড়া শিখেও এই ভক্তি ধর্ম গ্রহণ করলেন, ভক্তি ধর্ম মেয়েদের পক্ষে ভালো, মেয়েরা তো বিচার করতে পারবে না, ওরা ভক্তি শক্তি নিয়ে থাকে ভালো, মেয়ে ছেলের পক্ষে ভক্তি ভালো, কিন্তু জ্ঞানবান লোক আপনারা, আপনারা ভক্তি ভক্তি করেন, ও তো কাপড় উঠে, ও তো দুর্বলে, ও তো স্ত্রীর জন্য বুদ্ধিমান লক্ষ্য হয়েছে, এইসব বুদ্ধি কোথায় রাখা যায়। এই জন্য জনানা গ্রাম্যানা সংসদি রতিত্যাগ অধ্যাত্ম আত্মনির্ভর জ্ঞান সত্য সর্বদা বিন্দুত্ব, আত্মাতে যে জ্ঞান অবস্থিত, দেহ মনে তো জ্ঞান একরকম আছে, আত্মাতে যে জ্ঞান অবস্থিত সেই জ্ঞান সর্বদা বিচার করবে, দেহ মনের জ্ঞান নিয়ে নয়, আত্মজ্ঞানের বিচার সব সময় রাখবে। আর তত্ত্ব বিচার করবে, তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে নতু অহমেব পরম ব্রহ্ম। ওই যে সব লোক বলে বেড়াচ্ছে তুমি পরম ব্রহ্ম, ওই পরম ব্রহ্মই বলেছে মাংস বৃদ্ধি, ওই যে তোমাকে বলেছে যে তুমি পরম ব্রহ্ম নিজেকে জানো, এইটাই হল চৈতন্য বিচার। মায়াবাদীদের এই বিচার, বল্লকের অজ্ঞলোকের এই বিচার, জ্ঞানাভিমানের এই বিচার, অজ্ঞ বলকে জ্ঞানাভিমানী বলা যায় না, অমেব পরম ব্রহ্ম। ওই খবরদার কখনো মনে করবে না যে তুমি পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম কে জানে? বদন্তি তত্ত্ব বিকশ জ্ঞানম অধ্যয়ন, এই অধ্যয় জ্ঞান বস্তু সে তত্ত্ব বিগ্রহ তত্ত্ব বলে। তুমি ওই কারোর কথায় এই তত্ত্ব শিখবে না যে তুমি পরম ব্রহ্ম, তুমি ক্ষেত্রজ্ঞ। আর তাই ভগবান বলেছে ক্ষেত্রজ্ঞ তুমি, তুমি জানবে যে তুমি আমি। বিচার দৃষ্টিতে সব জ্ঞানেশ্ব যু অর্থ প্রাপ্তি লক্ষণ সৈক্য দর্শন রিধি স্মরণ, এই যে জ্ঞান তত্ত্ব জ্ঞান তার যে প্রাপ্তি লক্ষণ এটা দর্শন। এই জিনিসটা দর্শন মানে কি? রিধি স্মরণ, তত্ত্বজ্ঞান মানে তত্ত্ব দর্শন, তত্ত্ব দর্শন মানে হৃদয়ের মধ্যে স্মরণ। সব সময় হৃদয় খুশি হবে, এই জন্য শ্রাবণ জন্মম যাতে নাটকতা মূর্তি সর্বত্র সুরয়তা ইষ্ট, এই হল তত্ত্ব দর্শন। সব সময় হৃদয়ের মধ্যে তত্ত্বের যে পূরণ এইটাই হল তত্ত্ব দর্শন, দর্শন মানে পূরণ, এই স্মরণই হবে স্মৃতিতে। এসব সমান্তরিতং জ্ঞানং পরম্পরায়া সাক্ষাৎ, এই অমানিত্যাদি যে জ্ঞান এই বিংশতি প্রকার পরম্পরায় সাক্ষাৎ, এই পরম্পরাক্রমে হোক বা সাক্ষাৎভাবে হোক সব উপলব্ধি সাধন প্রথম, তার উপলব্ধি সাধন এই স্থিতি এটা বলা হল। এই ভক্তি বা বলি হয় পরম্পরায় আসবে না সাক্ষাৎ হবে, পরম্পরা আসতে পারে পরম্পরা করবে উপলব্ধতে অনৈনৈতিক উৎপত্তি, জ্ঞান তাকে বলে যার দ্বারা উপলব্ধি হয়, সেই হল জ্ঞান। যার তত অন্যতা আর যেটা তার থেকে অন্যরকম বিপরীত মানুষটাকে তদ অজ্ঞান, তদ উপলব্ধি বিরোধী, সেটা হল উপলব্ধি বিরোধী। আজকে পর্যন্ত থাকবে, আগামীকাল আবার কিছু বাকি থাকলে বিশ্বনাথকে পুরস্কৃত করবে। একজনের ভাব নিয়েছেন, তার সমস্ত ভাব নিয়ে আমরা চলব, সব পরস্পরের সঙ্গে মিলবার তবে একাধিকার হৃদয় যেরকম স্ফূর্তি হয়েছে সেই স্ফূর্তি তারা বলে থাকে। সেই জিনিসগুলো লক্ষ্য করতে হবে যে ভগবান তাকে বলদেব প্রভুর শতায় করুন, ভক্তিগুণ ঠাকুর আবার বিশ্বনাথ চক্রবর্তী করুন, মানুষ মহাপর
কারণোপস্থিতে হেতু প্রকৃতিরুচ্যতে পুরুষ সুখ দুঃখানা অস্তিত্বে হেতু রুচ্যতে, যতক্ষণ এই শ্লোকটি আমরা শ্রবণ করেছিলাম এবং শ্রীমদ ভক্তিনাথ ঠাকুরের যে ব্যাখ্যা তাও শ্রবণ করেছিলাম। আজকে বলদেব প্রভুর ব্যাখ্যা এখন শ্রবণ করব, তারপরে বিশ্বাস যত প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধযুক্ত হলেও তাদের কার্য হয়ে যায়, প্রকৃতির কার্য এক প্রকার পুরুষের কার্য এক প্রকার। অবশ্যই এখানে পুরুষ বলতে জীবকে বলা হয়েছে, প্রকৃতি বলতে মায়াকে বলা হয়েছে। করুণাময় দেখেছে আমরা
সদস্য হওয়ার পদত ব্যবস্থা করতে সবচেয়ে যোগ্য। তথাপি কিন্তু আমাদের মায়ার মহ কাজ, এইটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই যদি আলোটা না আসতো এখন তাহলে দুর্ভাগ্য মনে হতো, কিন্তু আলোটা এসে গেছে, এটা আমাদের হাত নাই, কিন্তু এটা এসে গেছে, কারণ আমরা ভাগ্যবান মনে করছি। এমনি ধীরে দুর্ভাগ্যই হচ্ছে এইটা যে ভগবত ভজনের কিছুতেই মতি হয়। অথচ সংসারে মায়াবদ্ধ কষ্ট যে কিছু কম পাচ্ছে তা নয়, এখন তো এত কষ্ট যে তার সীমা সংসার, কিন্তু এত কষ্ট পেয়েও তারা ভগবত উন্মুখ হতে চায়। তার কারণ হচ্ছে কি জানেন, ভগবত উন্মুখ করবার জন্য ভগবান যত্ন করছে, ছাত্রসমূহ অনেক কথা প্রচার করছে, ভগবান ভক্তগণও করছে, কিন্তু সংখ্যা বিতর ভগবানের অবতার হতে হচ্ছে আর কটি অবতারে ভগবতের কাছে কথা বলছে, ছাত্র হইলেও কথা নেই, কিন্তু এর বিপরীত দিকে যদি দেখেন তাহলে সকল লোক যেন জীবকে ওই ভগবত বিমুখ করে রাখবার জন্যই তারা একেবারে বৈদ্যুতিক করছে, কিন্তু সেই তোমরা উন্মুখ হবে তাই কি করে হবে। ভগবত ভক্তি করুন তাদের কাছে কোন কার্য করে না, তা না হলে ভগবান এমন করে বলছেন, ভগবত ভক্তেরাও ভগবানের কথা এমন করে বুঝাচ্ছে, তবু আমাদের চৈতন্য নাই, তবু আমাদের ধারা নাই। তাহলে মায়া এবং জীব সংসারের দুইয়ের মধ্যে সম্বন্ধ হলেও সংশ্লিষ্ট হলেও দুইয়ের কার্য, এইটা এখানে বলছেন কি শরীরং কার্যং জ্ঞান কর্ম সাধকত্তার ইন্দ্রিয়ানি কারণা, আর ইন্দ্রিয় হল কারণ, এই কারণ দিয়ে কি হয়, এই ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান কর্মের আদন হয়, তাহলে জ্ঞান কর্মের সাধকত্তা সাধকত্ব হেতু এই ইন্দ্রিয়গুলিকে কারণ বলা, বেতন কর্তৃত্ব। এখন এই যে শরীরূপ কার্য এবং ইন্দ্রিয়রূপ কারণ, যে ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান কর্মের সাধন হয়, বেতন কর্তৃত্ব এই ইন্দ্রিয় এবং শরীরের কর্তৃত্বে বা এই কার্যকারণের কর্তৃত্বে সব সব আকার ও সপরিণাম প্রকৃতির হয়ে, প্রকৃতি হইতে এই শরীর সৃষ্টি হচ্ছে এবং প্রকৃতি হইতে এই ইন্দ্রিয়াদি সমস্ত উৎপত্তি লাভ করেছে, যার সহায়তায় কি এখানে জ্ঞান কর্ম আদি লাভ করতে পারে, সাধন করতে পারে। এই কর্তৃত্ব যদিও ওই প্রকৃতিকে বলা হয়েছে কার্য কারণ কর্তৃত্ব, এটি প্রকৃতি বুঝিয়েছেন, এর এটি একটি প্রকৃতি। পুরুষ প্রকৃতিস্থী, পুরুষ প্রকৃতিতে অবস্থান করে শ্রুতি অগ্রিমা আগে যা বলা সেই অগ্রিম শ্লোক হইতে সসংসৎপূর্ণ সচেতনা প্রকৃতি পুরুষ অধিকৃত নিজের সংসর্গবশত প্রকৃতির পরিণাম এই সকলকে পুরুষ অধিষ্ঠান করে, পুরুষ অধিষ্ঠিত সৎ অধিষ্ঠাতা তো আর সেই অধিষ্ঠাতা সৎ কর্ম অনুগুণ্য না অন্নবমানা তৎপর দেহাদিনায় প্রস্তুতি, আজ প্রকৃতি যে দেহ দিচ্ছে বা সেহেতু ইন্ডিয়াকে সমাবেশ করছে যেরকম দেহ সেরকম, তার মূল হল এই জীবের কর্ম গুণায় গুণ অনুসারে তিনি প্রকৃতির সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে যে কর্মটা সেই কর্মের দ্বারা মহারাজ কার্য বিবেচন করছে, পরিস্থিতিকে একটা মায়াতে অনুষ্ঠান করে মায়াবদ্ধ হয়ে থেকে যে সুখ দুঃখারী তার ভক্ত এই আমার কাছে অনুরাধি কর্তৃত্ব কিন্তু সৎ প্রতিষ্ঠা দ্বারা প্রভূত নীতি এখানে অনুরাধ সৃষ্টি করা এ সকলের প্রযুক্তি হয়েছে অনুরাধি কর্তৃত্ব সৎ প্রতিষ্ঠা দ্বারা প্রযুক্ত নীতি প্রযুক্তি পুরুষের পূর্ণ কর্তৃত্ব মুক্ত কিন্তু পুরুষের কর্তৃত্ব হল মুখ্য পুরাগম এই মহাসূত্র।